The night comes alive with Grammophon. শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক আর বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ভূত FM। শুরু করছি আমি রাসেল, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের বিশেষ বিশেষ অতিথিরা। ঘড়িতে সময় রাত 12:01, আজকের তারিখটা মনে রাখতে হবে। আমরা আপনাদের শুরুতে জানিয়েছিলাম যে আজকে সবকিছুই হবে একেবারে অন্যরকম এবং সেই জিনিসটার অবশ্যই ব্যতিক্রম হবে না। 2010 সালে আমরা শুরু করেছিলাম ভূত FM এবং তারপরে অনেকটা পথ পেরিয়ে এসেছি আপনাদের ভালোবাসায়। এবং আজকের দিনটা কেন মনে রাখতে হবে সেটা বলে দিই, আজকের রাতটা বিশেষ করে মনে রাখতে হবে। আজকের রাতটাতেই আমরা বলতে পারি যে ভূত FM এর সেকেন্ড যে সিজন সেটা শুরু হলো এবং ভূত FM পাল্টে গেল। ভূত FM আপনারা ঠিক যেভাবে চেয়েছেন সেরকম বা কখনো তার চাইতে বেশি কোনো কিছু দেওয়ার আপনাদের চেষ্টা করব। আশা করছি যে আমাদের সাথে যেভাবে ছিলেন সেভাবেই আমাদের সাথে থাকবেন। এবং আজকের এই ভূত FM এর স্পেশাল এই এপিসোড, এখন থেকে প্রতিটি স্পেশাল এপিসোডই হবে স্পেশাল, এই এপিসোডে রয়েছেন একজন চার্চের একজন আমরা যাদেরকে বলি ব্রাদার, আজকের এই এপিসোডে রয়েছেন একজন ব্ল্যাক ম্যাজিশিয়ান, রয়েছেন এমন একজন যিনি একেবারেই মানে কবরের খুব কাছাকাছি থাকেন, অর্থাৎ গোরস্থায়ের গ্রেভিয়ার্ডের একদম কাছাকাছি থাকেন। সো আপনাদেরকে যেরকম কথা দিয়েছিলাম সেইভাবেই শুরু করতে পারছি ভূত FM এবং সেই জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাচ্ছি। আর সেই সাথে জানিয়ে দিই কিভাবে আমাদের সাথে কমিউনিকেট করতে হবে। আমাদের সাথে যদি আপনি SMS করতে চান তাহলে SMS করুন। এবং আরেকটা কথা বলি যে আজকে থেকে কিন্তু ভূত FM আমরা একা নই, আমাদের সঙ্গে রয়েছে গ্রামীণ ফোন ভূত FM উইথ GP। এবং এখন থেকে এই গ্রামীণ ফোনের সাথে আমরা যে শুরু করলাম পথ চলা, আশা করছি যে পুরোটা সময় আপনাদের আগের চাইতে অনেক বেশি ভয় এবং অনেক বেশি মানে আনন্দ দিতে পারবো। যাই হোক, কিভাবে আমাদের SMS করতে হবে, আমাদের SMS করার নিয়মটি জেনে নিন। আপনার গ্রামীণ ফোন নাম্বার থেকে বা অন্য যে কোনো মোবাইল থেকে আপনি SMS করুন আমাদেরকে। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। এবং আপনি যদি আমাদেরকে ইমেইল করতে চান, অর্থাৎ ইমেইলের মাধ্যমে ঘটনা পাঠাতে চান, তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটি আপনার অবশ্যই মনে রাখতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhootfm@radiofurti.fm। এখানে আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনের সেরা ঘটনাটি লিখে আমাদের কাছে পাঠিয়ে দিন। এবং যদি আপনি চান যে আপনি দেশের বাইরে আছেন এবং আমাদের সাথে আপনি ঘটনাটা শেয়ার করবেন, তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনাকে সরাসরি আপনার ঘটনাটি রেকর্ড করে আমাদের কাছে সেই অডিও ক্লিপটি পাঠিয়ে দিতে হবে এবং আমরা সেই অডিও ক্লিপটি প্লে করব যদি সেটা সিলেক্টেড হয়। সো এই ছিল মোটামুটি নিয়ম কানুন। এবং এখন আমরা মোটামুটি চলে যাব ঘটনায়। আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই এর মাঝখানে অনেকটা সময় জুড়েই আমাদের সাথে ছিলেন এবং বারবার করে জানাচ্ছিলেন যে নতুন কি হচ্ছে, নতুন কি হচ্ছে, নতুন কি হচ্ছে। হ্যাঁ, নতুন ঘটনা ঘটতে যাচ্ছে ভূত FM এ এবং এখন থেকে প্রত্যেকটি এপিসোডই হবে নতুন। এবং মাসুম অলরেডি চেষ্টা করছে, আমাদের একজন আমি বললাম যে চার্চের একজন ব্রাদার রয়েছেন, তাকে ফোনে কমিউনিকেট করা, তিনি ঢাকায় থাকেন না, থাকেন চট্টগ্রামে, এবং তার সাথে আমরা সরাসরি ফোনে কথা বলবো এবং তারপরে যাব আজকের ঘটনা। এবং আজকে সব নিয়ম টিয়ম সবকিছু কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে, বুঝতেই পারছেন যে। এবং আমরা একটু সময়ও যাচ্ছি আপনাদের কাছে, কারণ আজকে যেহেতু প্রথম এপিসোড আমাদের সাজাতে একটু সময় লাগছে এবং এরপর থেকে আমরা মনে করি যে প্রত্যেকটা এপিসোডে আপনাদেরকে অনেক 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 বেশি আনন্দ দিতে পারবো। আর সেই সাথে আমাদের সাথে আমি যেটা বলেছিলাম একজন ব্ল্যাক ম্যাজিশিয়ান আছেন এবং তাকেও আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি, কারণ তিনি এসেছেন সরাসরি পাবনা থেকে। আর আমাদের সাথে আরও একজন রয়েছেন যিনি গ্রেভইয়ার্ডের খুব কাছাকাছি থেকে আমি বলেছিলাম, তিনিও কিন্তু আপনাদের সাথে কিছুক্ষণের মধ্যেই যোগাযোগ করবেন। তো আমরা মোটামুটি ফোনে পেয়ে গেছি, আমরা এখন সরাসরি চলে যাচ্ছি চট্টগ্রামে এবং চট্টগ্রামে আমরা সরাসরি চলে গেছি সেই ব্রাদারের কাছে। এবং আমি শুতে হ্যালো হ্যালো জি গুড ইভিনিং
গুড ইভিনিং।
আচ্ছা, শুরুতে জানতে চাই যে আপনার নামটা একটু প্লিজ সবাইকে বলবেন।
আমি ব্রাদার মন্ত্রজে স্টিফেন ত্রিপুরা।
আপনি কোথায় কর্মরত আছেন?
আমি সেন্ট ফ্রান্সিস হাই স্কুলে
জি
সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতেছি।
ওকে, সো আপনি, আমি আপনার কাছে জানতে চাই যে আপনার জীবনে, আমি আপনাকে এর আগেও যখন যোগাযোগ করেছিলাম, আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনার জীবনে কোনো ভয়ের ঘটনা ঘটেছে কিনা, আপনি বলেছেন যে ঘটেনি, কিন্তু আপনি একটা এক্সোরসিজমের সাথে জড়িত ছিলেন, কোনো একজনকে আপনি সাহায্য করেছিলেন, সেই ঘটনাটা যদি প্লিজ আমাদেরকে একটু বলতেন।
এটা আমার আমার জীবনে যেন একটা ভালো একটা অভিজ্ঞতা, যে আমি একদিন আমি আমাদের পাড়ায় গিয়েছিলাম, আমি একজন কিন্তু পাহাড়ি,
আচ্ছা,
পার্বত্য এলাকার মানুষ, সেখানে পাহাড়ি এলাকায় বিভিন্ন ধরনের এই ধরনের অনেক ঘটনা আছে, যারা বিশেষ করে প্রেতাত্মা নিয়ে, প্রেতাত্মাকে ভর করে অনেকে বিশ্বাস করে প্রেতাত্মা আছে পৃথিবীতে, এরকম একটা জায়গায় পরিস্থিতি আমি পড়েছিলাম, যে একজন এক ভদ্রলোক হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন, কেউ বুঝতে পারতেছে না কি হয়েছে হঠাৎ করে। তারপরে আমি গেলাম সেখানে, যাওয়ার পরে দেখলাম যে তার চালচলন, কথাবার্তা, তারপরে আকার ইঙ্গিত সম্পূর্ণ সাধারণ স্বাভাবিক একটা অবস্থা থেকে সে অস্বাভাবিক অবস্থায় ছিল। তখন আমি তাকে বললাম যে কি হয়েছে, সেই সব সম্পূর্ণভাবে উল্টা পাল্টা কথা বলতেছে, কিন্তু তার ছেলে মেয়েরাও তাকে বুঝতে পারতেছে না যে তার কি অবস্থা। তখন তখন আমি বললাম যে এই অবস্থায় তাহলে কি করা যায়, তখন আমি সবাইকে বললাম যে দেখো আমাদের কিন্তু প্রার্থনা করতে হবে। তখন আমিও আমার ভক্তি সহকারে আমি প্রার্থনা করলাম তার জন্য, বিশেষ করে আমাদের প্রভুর প্রার্থনাটা আমি যখন জপ করতে শুরু করলাম মনে মনে, এবং তাদেরকেও বললাম যে প্রার্থনা করো। তারপরে এক পর্যায়ে এই অসুস্থ মানুষটা, আমি যখন তার কপালে হাত দিয়ে যখন প্রার্থনা করছি, এবং শেষে আমি বললাম যে ঈশ্বর তুমি তাকে রক্ষা করো এবং তাকে মুক্তি দাও, তারপরে সে কিছুক্ষণ পর দেখলেন যে ঘুমিয়ে পড়লেন। এক ঘন্টার পর উঠে পড়ে আমাদের জিজ্ঞেস করলো যে আমার কি হয়েছে। আমরা তখন বললাম যে তুমি কি হয়েছ তুমি জানো না, তুমি তোমার নিজের অবস্থা, না আমি কিছুই জানি না। তখন বলল যে আসলে আমি ঝর্ণাতে একটু স্নান করতে গিয়েছিলাম, সেখানে আমি দেখলাম যে একটা ছোট্ট মেয়ে আমার সামনে কাঁদতেছে বসে বসে। আমি তাকে বললাম যে আমাকে নিয়ে চলো। যখন সেই লোকটি ওই মেয়েটার হাত ধরল, তখন তার সম্পূর্ণ সাধারণ অবস্থাই নাই, সে অনেকটা বলা যায় যে অস্বাভাবিক পর্যায়ে। ওই মেয়েটার হাত ধরার পরে সে অজ্ঞান প্রায়, এবং তখন থেকে সে তার স্বাভাবিক যে আচার আচরণ ছিল সেটা থেকে সম্পূর্ণ ভিন্নভাবে সে প্রকাশ করে, এবং সেই যখন সুস্থ হয়ে উঠল, তারপরে বলল যে আসলে আমার এটা একটা ভীতির কারণ। তারপরে আমি তাকে প্রার্থনা করলাম, তারপরে বললাম এই কাহিনীটা।
আপনি আমাকে একটা কথা বলেছিলেন যে উনি যার মাধ্যমে আক্রান্ত হয়েছিলেন তাদের একটা নাম আছে, সেই নামটা কি?
এই নামটা হলো আমাদের পাহাড়িরা বিশ্বাস করে শিশি দেবতা।
শিশি দেবতা,
শিশি দেবতা হলো এমন একটা জিনিস যে আমরা অনেক সময় বলি যে যখন শিশি দেবতা কাউকে ধরে, যখন সে মারা যায়, মারা যাওয়ার পরে তার গায়ে আঙ্গুলের ছাপ বা নখের ছাপ বিভিন্ন মুখে বা গায়ে যেখানে হাত দেয় সেটা উঠে আসে, এরকম তারা সিম্বলিক কিছু, এই বিশেষ করে পাহাড়িরা এটা নিজেরাই বলে থাকে আর কি।
আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাকে বলেছিলেন যে 10:30 মধ্যে আপনাদের ঘুমিয়ে যাওয়ার নিয়ম, আপনাদের মানে আর কোনো কাজ থাকে না, তারপরে অনেকটা সময় আমি এই জন্য শুরুতেই আপনাকে দিয়ে শুরু করেছি, এবং অনেকটা সময় আপনাকে জাগিয়ে রাখার জন্য আমি ক্ষমা চাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের যে অসংখ্য লিসেনার রয়েছে তাদের সাথে আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমরা কথা বলছিলাম এতক্ষণ আমাদের একজন ব্রাদারের সাথে, এবং আপনারা শুনলেন সেই ঘটনাটা। আমরা এখন চলে যাব আমাদের একটা ঘটনা, যে ঘটনাটি পাঠিয়েছেন আমাদের একজন লিসেনার, এবং সেই লিসেনারের ঘটনাটা তিনি আমাদেরকে মেইল করেছেন, আমি ঠিক যেভাবে তিনি মেইল করেছেন সেভাবেই পড়ে শোনাচ্ছি। লিখছেন, আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আমি রতন, ব্র্যাকেটে লেখা ছদ্মনাম, পেশায় আমি একজন প্রকৌশলী এবং একটি সরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছি। আমি ভূত এফএম এর ভক্ত এবং প্রায় 2 বছর যাবত এই অনুষ্ঠান নিয়মিত আমি শুনে আসছি। আমি অনেক দিন যাবত ভাবছি আমার জীবনে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা এই অনুষ্ঠানে শেয়ার করব, কিন্তু কাজের ব্যস্ততার কারণে তা করা হচ্ছে না। তদুপরি আমার কর্মস্থল ঢাকার বাইরে হওয়ায় অনুষ্ঠানে উপস্থিত হয়ে ঘটনাটি বর্ণনা করাও আমার পক্ষে সম্ভব হচ্ছে না, তাই আপনাকে লেখা। ঘটনাটি যদি ভালো লাগে তাহলে পড়ে শোনাবেন। আমার বাড়ি মানিকগঞ্জের কোনো এক থানা অর্থাৎ মফস্বল এলাকায়। আমি 1996 সনে নটরডেম থেকে HSC পরীক্ষা সম্পন্ন করে বাড়িতে চলে যাই। আমার বাড়ির পাশে একটি ডিগ্রি কলেজ আছে, যার মাঠের সম্মুখে অর্থাৎ দক্ষিণ পাশে একটি নদী পূর্ব পশ্চিমে বহমান। আমি প্রতিদিন ওই মাঠে সন্ধ্যার পর বন্ধুদের সাথে আড্ডা দিতাম। প্রথমবার আমি যেটা দেখলাম সেটা স্বাভাবিকভাবে বুঝাবো বা কিভাবে বুঝাবো বুঝতে পারছি না। মাঠে আমরা গোলাকার হয়ে বসে আছি, সময়টা এশার আজানের 5-6 মিনিট আগে হবে। হঠাৎ দেখি একটি নীলাভ সবুজ উজ্জ্বল বর্ণের আলো, আলোর গোলক ব্যাস প্রায় 1-2 ফুট হবে, ভূমি থেকে 60-70 ফুট উপরে উঠে ভূমির সমান্তরালে নদীর উত্তর প্রান্ত হতে দক্ষিণ প্রান্তের দিকে আতশবাজির মতো ছড়িয়ে ছিটকিয়ে পড়তে পড়তে 3-4 সেকেন্ডের মধ্যে অদৃশ্য হয়ে গেল। উল্লেখ্য, ঘটনাস্থল থেকে আমরা প্রায় 200 ফুট দূরে ছিলাম। এটা দেখে আমি ভয়ে বাকরুদ্ধ হয়ে যাই। আমার বন্ধুরা তারা কিছু দেখেছে কিনা জিজ্ঞেস করলে তারা বলে যে না, তারা কিছু দেখেনি। এরপর আমি তাদেরকে এই ঘটনার কথা বললে তারা বিশ্বাস করে এবং এক বন্ধু বলে নদীর অপর প্রান্তে অবস্থিত একটা থানা স্বাস্থ্য কমপ্লেক্সের যাবতীয় ময়লা আবর্জনা ওই স্থানে ফেলা হয় এবং ফলে ভয়টা আরো বেড়ে গেল। তৎক্ষণাৎ আমরা সেই স্থান ত্যাগ করলাম। এরপর ওটা আবার দেখার উদ্দেশ্যে আমি প্রতিদিন সন্ধ্যার পর থেকে সেই মাঠে একেবারে পশ্চিম প্রান্তে একটু নিরাপদ দূরত্বে অপেক্ষা করতে থাকি। ঠিক 5 দিন পর ওই একই সময়ে আমি পূর্ব দিকে মুখ করে বসে আছি। হঠাৎ আমি আমার মনের অজান্তে পেছনের দিকে ঘুরি এবং দেখি 20-25 ফুট দূরে একটি গাছের ওপর দিয়ে সেই একই দৃশ্য। আমার তাকানো দেখে আমার বন্ধুরা তাকালো এবং তারাও দেখতে পেল। তৎক্ষণাৎ আমরা সবাই বাকরুদ্ধ। তারপর থেকে সন্ধ্যার পর অনেকবারই বিভিন্ন জায়গাতে এই একই দৃশ্য দেখেছি। এরপর আমি চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই এবং চট্টগ্রামে চলে আসি, কিন্তু এখানে সন্ধ্যার পর অনেকবারই এই একই দৃশ্য দেখেছি। সবশেষ ঘটনাটি ঘটে 2004 সালের জুন মাসে। আমি তখন বাড়িতে অন্যান্য দিনের মতো যথা নিয়মে রাত 11টার দিকে শুয়ে পড়ি এবং সাথে সাথে আমার ঘুম চলে আসে। একসময় স্বপ্ন দেখি একটা আলোর গোলক ঘরের চাল থেকে নিচের দিকে পড়তে গিয়ে ফ্যানে আঘাত পেয়ে বিঘট শব্দে সারা রুম আলোকিত করে নিচে পড়ে গেল এবং আলোটা বেজিতে রূপান্তরিত হয়ে গেল। সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে গেল। ভয়ে বেড সুইচ অন করলাম, দেখি ঘড়িতে 1:29 আর রাত বাতি জ্বালানো ছিল, ভয়ে নিভাতে পারিনি। সারা রাত বাতি জ্বালানো ছিল, ভয়ে নিভাতে পারিনি। বাকি রাতটুকু ভালো ঘুম হয়নি। সকালে আনুমানিক 6:30 দিকে ঘুম থেকে উঠে রুমের দরজায় শিকল লাগিয়ে বের হই। সকালের আনুষঙ্গিক কাজ সেরে নাস্তা করে 9:30 দিকে দরজার শিকল খুলে রুমে প্রবেশ করি। হঠাৎ খেয়াল করি ড্রেসিং টেবিলের পেছন থেকে নড়াচড়ার আওয়াজ আসছে। কাছে গিয়ে তাকিয়ে দেখি একটা বেজি। এটা দেখে মনে হচ্ছিল আমি এখন কোথায়। আমি যা দেখছি তা কি সত্যি, কারণ এই ঘরটা ভূমি থেকে 2-2.5 ফুট উঁচু এবং মেঝে পাকা, কাজেই রুমে কোনো মতেই বেজি প্রবেশ করতে পারে না। আমি ভয়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে এসে আমার আম্মাকে সবকিছু খুলে বলি। আম্মা বলল চলো দেখি। তারপর আমরা আমার রুমে গিয়ে দেখি বেজিটা তখনও আছে। আম্মার নির্দেশে তখন লাঠি দিয়ে তাড়িয়ে ওটাকে রুম থেকে বের করে দেই। এরপর আর কখনো ওই আলোর গোলক দেখিনি। ধন্যবাদ সবাইকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম চমৎকার একটা ঘটনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আমাদের কাছে অলরেডি অনেকগুলো SMS চলে এসেছে। আমি দেখতে পাচ্ছি যে প্রদীপ আমাদেরকে SMS করেছেন, লিখেছেন যে নিউ স্টোরি নিউ ইভেন্ট এবং তার কাছে অনেক ভালো লাগছে। আমাদেরকে অনেকেই ধন্যবাদ জানিয়েছেন নতুনভাবে ভূত FM শুরু করার জন্য। এবং আমাদেরকে সাইদুল SMS করেছেন জামালপুর থেকে এবং আমাদেরকে SMS করেছেন, দেখতে পাচ্ছি আচ্ছা তিনি নতুন আমাদের সাথে জয়েন করলেন এতদিন পরে এবং আপনার খুব মানে আজকের দিনটা খুব অন্যরকম। আমরা নতুনভাবে আমরা বলতে পারি যে সেকেন্ড সিজন শুরু করেছি এবং সেই দিন আপনি জয়েন করলেন আমাদের ভূত FM এ। আমাদেরকে তাসফিয়া SMS করেছেন এবং তিনি বলেছেন যে আজকে তিনি লাইট অফ করে শুনছেন এবং তিনি বলছেন আই লাভ ভূত FM। মিল্টন নরসিংহ দাসপাড়া থেকে বলছেন, তিনি আমাদের SMS করেছেন। নিলয় আমাদের SMS করেছেন, অভিনন্দন ভাইয়া আমাদের প্রিয় ভূত FM এ নতুন পথ চলায়। আমাদেরকে অনেক SMS করেছেন এবং তিনি বাসায় একা এবং এখন রুমে একাই শুনছেন। আমাদেরকে এছাড়াও SMS করেছেন প্রিয়ম, এছাড়াও আমাদের SMS করেছেন খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন আমাদেরকে স্বপন এস এম এস করেছেন ডিএমসিএইচ থেকে, এবং তিনি বলেন যে শুরুটা খুব ভালো হলো। আমাদেরকে এস এম এস করেছেন তাওহিদ, এছাড়াও আমাদের এস এম এস করেছেন জিসান ওসরু, তারা হাজব্যান্ড ওয়াইফ, তারা আমাদের সাথে রয়েছেন। আমাদেরকে ইথিকা এস এম এস করেছেন এবং তিনি বলছেন আই লাভ দ্য নিউ ব্যাকগ্রাউন্ড মিউজিক। আমাদেরকে সাদমান এস এম এস করেছেন এবং তিনি বলছেন যে সাদমান নওয়াফ ফ্রম বরিশাল, তিনি বলছেন যে ভয় লাগছে। লিটন আমাদের এস এম এস করেছেন, আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি হিমেল পান্ডে এবং নর্দা থেকে তিনি এস এম এস করেছেন। আমাদেরকে সম্রাট এস এম এস করেছেন এবং তিনি বলছেন সাথে ছিলাম সাথে আছি থাকবো, এবং আমাদেরকে এস এম এস, এবং তিনি সূর্যসেন হল থেকে এস এম এস টি পাঠিয়েছেন। ইনাম চট্টগ্রাম থেকে এস এম এস পাঠিয়েছেন এবং তিনি বলছেন কংগ্রেচুলেশনস গ্রামীণফোন। আমাদেরকে এস এম এস করেছেন রূপম রুবেল পাভেল, এছাড়াও আমাদের এস এম এস করেছেন সাই, থ্যাংকস ভাইয়া জানিয়েছেন আমাদের, ইয়ার মোস্ট ওয়েলকাম। দীপ্তা আমাদের এস এম এস করেছেন, আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি আফজাল ওয়ারি থেকে, সাইফ আমাদের এস এম এস করেছেন, গোলাম রাব্বি মিডফোর্ট থেকে, এছাড়াও মুহিন আমাদের এস এম এস করেছেন, আরো অনেকেই। আপনি যদি এস এম এস করতে চান তাহলে আপনার গ্রামীণ ফোন নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে আমাদের এস এম এস করতে পারেন। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FOORTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। আপনাদের প্রত্যেকটি এস এম এস আমরা খুব গুরুত্বের সাথে পড়ি এবং সেই সাথে আপনাদের মেলে তো কোনো কথাই নাই। আমি আরো একবার জানিয়ে দিই আপনাদের জন্য আজকের এই স্পেশাল এপিসোডটি, ফার্স্ট পার্ট কিন্তু গেল, সেকেন্ড পার্টে কি কি থাকছে জাস্ট একটা বিজ্ঞাপন বিরতির পরেই যা যা থাকছে সেটা একটু বলে দিই। আমাদের সাথে উপস্থিত রয়েছেন এই মুহূর্তে একজন ব্ল্যাক ম্যাজিশিয়ান এবং তিনি তার লাইফের বিভিন্ন অভিজ্ঞতা বলবেন আপনাদের কাছে, এবং কেন তিনি এখন কিন্তু আর সেটা প্র্যাকটিস করেন না, কেন করেন না, কিভাবে শুরু করেছিলেন সে সমস্ত ঘটনা তিনি বলবেন। আমাদের সাথে রয়েছেন একজন ডাক্তার এবং সেই তিনি তার মেডিকেল লাইফের বিভিন্ন ঘটনা আপনাদের সামনে তুলে ধরবেন, সুতরাং বুঝতেই পারছেন যে ব্যাপারটা একটু অন্যরকমই ঘটতে যাচ্ছে। এবং আমাদের সঙ্গে রয়েছেন একজন, আমরা একটু পরেই প্লে করব একটা ঘটনা, যেটা হচ্ছে আমরা পেয়েছি আমাদের বাবু ভাই, তিনি সঙ্গে করে নিয়ে এসেছেন গ্রেভইয়ার্ডে তিনি গিয়েছিলেন এবং সেখান থেকে একজনের ইন্টারভিউ কালেক্ট করেছেন যিনি গ্রেভইয়ার্ডের একদম পাশেই থাকেন এবং তিনি রেগুলার দেখছেন যে কি ঘটনা ঘটছে না ঘটছে সবকিছু, এবং তিনিও সেই সাথে তার জীবনের বিভিন্ন অভিজ্ঞতা কথা শেয়ার করবেন। সুতরাং আমরা চেষ্টা করছি প্রথম দিনটায় আপনাদের সেরা কিছু দিতে, এবং যদি আজকে হয় তাহলে আমাদের এটা বুঝতেই পারছেন আজকে যদি আপনাদের ভালো লাগে কালকে থেকে আমাদের দায়িত্বটা আরও বেশি বেড়ে যাবে এবং নতুন নতুন সবকিছু নিয়ে আমরা আসব। দেখা যাক, আপনারা আমাদের সাথে আছেন বলেই আমরা এগিয়ে চলেছি এবং আরও বেশি এগিয়ে যেতে চাই, আমরা যেতে চাই বহুদূর, এবং বুঝতেই পারছেন যে আমরা আপনারাও আমাদের সাথে যাবেন বহুদূর। চলুন যাই বহুদূর, একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পরে ফিরে আসছে এখনই। Stay tuned to Radio Phurthi and don't stop the Phurthi.
FM, the night comes alive with Grameenphone.
শুনছেন সব সময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম, এবং আমরা ভূত এফএম এ নতুন যাত্রা শুরু করলাম উইথ গ্রামীণ ফোন, এবং আমরা যেতে চাই আপনাদের নিয়ে বহুদূর। সো আশা করছি যে আপনারা সবাই আমাদের সহযোগিতা করবেন, এবং প্রথম যে অংশটা সেই অংশতে আমরা অনেক 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 আপনাদের প্রশংসা পেয়েছি, আশা করছি যে বাকি যে সময়টুকু সেই সময়টুকু খুব ভালো যাবে। আর ভালো না যাওয়ার কোনো কারণ নেই, কারণ আমাদের ওপরে কোনো কিছু ডিপেন্ড করে না, আমরা তো জোর করে কোনো কিছু ভালো করতে চাই না বা কোনো কিছু ভালো করতে পারি না, না চাই কিন্তু পারি না, কারণ আমাদের আসলে ডিপেন্ড করতে হয় সবসময় আপনাদের ওপরে এবং আপনারা সহযোগিতা করবেন। আমি চাই যে বিভিন্ন মানে যাদেরকে বলা হয় বুজুর্গ এবং যারা যারা এই সমস্ত ব্যাপার জানেন, আমি যেমন আজকে পেয়েছিলাম একজন ব্রাদারকে, আমি চাইবো যে আপনারা যারা নিজেদের জায়গা থেকে এই সমস্ত ব্যাপারে আপনাদের জ্ঞানের কোনো তুলনা নেই আমি জানি, এবং আপনারা কিন্তু সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং যোগাযোগ করতে পারেন, জানাতে পারেন যে আপনার আপনার যদি আসতে আগ্রহী হন তাহলে অবশ্যই আমরা মানে আমাদের খুশির সীমা থাকবে না আর কি। যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের আরও একজন অতিথির কাছে যিনি একটা সময় জীবনের দীর্ঘ একটা সময় যিনি ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করেছেন, এবং তার সাথে আমরা এখন সরাসরি কথা বলবো। আপনার নামটা কাইন্ডলি একটু শুরুতেই সবাইকে একটু প্লিজ বলবেন। জি,
নিকনেমটা বলতে চাচ্ছি, নিকনেমটা বাবু।
আচ্ছা, নিকনেম বাবু, ওকে। সো আপনি নিকনেমই বলেন, অসুবিধা নাই। আপনি আমি শুরু আপনি তো ছেড়ে দিয়েছেন এখন, আপনি এখন আর এই প্র্যাকটিসটা করছেন না। আমি একটু জানতে চাই একদম শুরুর কথা, মানে কিভাবে শুরু হয়েছিল।
1993 সালের কথা, এটা 93 সালের কথা। তখন আমার আব্বা খুব অসুস্থ, মানে উনি মৃত্যুপথ যাত্রী হেপাটাইটিস বি তে আক্রান্ত। যাই হোক, আমরা সে সময় একজন প্রতিবেশীর কথা মতো মানে কবিরাজ নামে পরিচিত একজন মহিলার ওখানে যাই। আমি আমার আম্মা আমার বড় ভাই এই তিনজন আমরা ওখানে গেছিলাম। মানে উনি আমরা ওনাকে এর আগে আমরা কখনোই তাকে চিনতাম না বা দেখিও নি, উনার সম্পর্কে জানতাম না, এবং কবিরাজ স্বাভাবিকভাবে আমাদের সম্পর্কে জানবে না। কিন্তু আমি খুব অ্যাস্টোনিস্ট হয়ে গেলাম, মানে ওখানে যাওয়ার পরেই উনি শুধু আমাদের দিকে একবার করে তাকালেন এবং তারপরে আমাদের ফ্যামিলি সম্পর্কে আমার আব্বার চেহারা ইত্যাদি ইত্যাদি মানে ডিটেলস ক্লিয়ার বলল। মানে এটা আমি খুব অ্যাস্টোনিস্ট উনি কিভাবে পারল। এর আগে আমি জানতাম যে এ ধরনের ক্ষমতা নাকি কারো কারো থাকে, কিন্তু আমি এই প্রথম দেখলাম যে এটা সম্ভব হয়। তারপরে উনি আমার আব্বার রোগটা সম্পর্কে কতগুলো তথ্য দিয়ে বললেন যে উনি আসলে বেশিকাল বাঁচবে না, এখানে কিছু আর করার নেই। যাই হোক, তারপরে আব্বা 3 মাস জীবিত ছিলেন, ওনার কথাটা সত্যি হল। মানে ওই সময় থেকে আমি আগ্রহী এটা বলতে পারেন, তবে শুরুটা ওই সময় করার প্রশ্নই ওঠে না। আমি তখন ক্লাস 9 পড়তাম, শুরু করি উনি শুরু 98 থেকে আমি কিছুটা চর্চা শুরু করি। একজন মানে ওস্তাদের পরামর্শ মতো, কিন্তু ওস্তাদ আমাকে কোনো সহায়তা করেনি, আমি নিজেই চেষ্টা করে কিছু দূর অগ্রসর। মানে এটা বলতে গেলে ওই মানে একটু খেয়াল বশত এবং ওই রহস্যটা ভেদ করার একটা আগ্রহ, এই দুটা নিয়ে আমি শুরু করছি।
আচ্ছা, 98 আমরা একদম শেষে চলে যাই আবার, তারপরে মাঝের ঘটনাগুলো শুনবো, কারণ রাত যত বেশি হবে তত ভয় বাড়বে এবং আগ্রহও বাড়বে সবার। ছেড়ে দিলেন কেন তাহলে?
এটা ছাড়ার মূল কারণ মানে এই প্র্যাকটিসটার কারণে আমার বাস্তব জীবন যাপনে কতগুলো অসুবিধা তৈরি হতো, বেশ মানে যেটা আমি খুব অস্বস্তি ফিল করতাম এবং আমি আমার স্বাভাবিক জীবনে ফিরতে চাইছি, এই কারণে এটা ছেড়ে দেওয়া। আর এটা আমার কোন উপকারে লাগেনি আমি নিশ্চিত, বরং কতগুলো ক্ষতি করছে, যে কারণে আমি মূলত এটা ছেড়ে দেওয়া।
আচ্ছা, আপনি আমাকে বলেন যে আপনার আপনার সাথে কখন সিদ্ধান্ত নিলেন যে ছেড়ে দিব, কয়েকটা ঘটনা নিশ্চয়ই ঘটেছিল, সেই ঘটনার প্রেক্ষিতে আপনি মনে করেছেন যে ছেড়ে দেওয়াটা প্রয়োজন।
প্রথমে আমি একটু বলতে চাচ্ছি, আপনারা এটাকে মানে ব্ল্যাক ম্যাজিক বললেন, হ্যাঁ এটার নাম দেওয়া যেতে পারে ব্ল্যাক ম্যাজিক, তবে এটা মূলত হয় এক ধরনের মেডিটেশন প্র্যাকটিসের মাধ্যমে এই পাওয়ারটা ভিতরে প্রথমে ক্রিয়েট করে। মানে এটাই আমি এই মেডিটেশনটা প্র্যাকটিস করার পরে প্রথম প্রথম কিছু বুঝিনি, তারপর থেকে মানে আমার এখন মনে হয় যে আমার হয়তো ওই ক্ষমতাটা আমার নিয়ন্ত্রণের বাইরে গেছিল, যে কারণে এই ঘটনাগুলো ঘটতে থাকে। একটা সময় থেকে আমি বিভিন্ন সময়ে মানে স্বপ্ন দেখতে শুরু করি রাত্রে, এগুলো স্রেফ স্বপ্ন, প্রথম প্রথম গুরুত্ব দিতাম না, কিন্তু মানে কয়েকটা ঘটনায় বুঝতে পেলাম যে এই স্বপ্নগুলো 15-20 দিন এক মাসের মধ্যে সত্য হওয়া শুরু করে।
আচ্ছা,
তারপর থেকে আমার 2-1টা ঘটনার পর থেকে বিশ্বাস তৈরি হলো যে তার মানে আমি এখন স্বপ্ন দেখবো, মানে এটা অমুক দিনের মধ্যে ঘটবেই, এবং তখন থেকে আমার মধ্যে প্রচন্ড একটা ভীতি কাজ করত। অলরেডি তখন আমি ইউনিভার্সিটিতে পড়ি, সুতরাং মানে আমাকে ওই ভীতির সাথে তাল মিলালে চলতো না, লেখাপড়া করতে হতো, যে কারণে খুব অস্বস্তিতে থাকতাম। আপনাকে আমি একটা ঘটনা বলি এ প্রসঙ্গে, আমার খুব ঘনিষ্ঠ একজন বন্ধু, মানে আমরা একসাথে অনেক কাজ এবং কালেকশন বিভিন্ন অ্যান্টিক্স কালেকশন করতাম, ওটা আমার একটা নেশা। যাই হোক,
আপনার চরিত্রের সাথে এটা খুব ভালো যায় সাথে।
আমি মানে বাড়িতে আমার ছোট্ট একটা মিউজিয়ামও আছে আমার বাড়িতে। আমি একটা রাত্রে আমি তখন আমাদের সেমিস্টার পরীক্ষা চলছে, মেবি থার্ড সেমিস্টার 2002 সালের কথা, ওই সময় আমি রাত্রে মানে স্বপ্ন দেখলাম যে ওর একটা দুর্ঘটনা ঘটছে এবং ও মানে ডেড। এটা স্বপ্নটাকে আমি গুরুত্ব দেইনি যথারীতি। তারপরে অদ্ভুত পরের দিন রাত্রে একই স্বপ্ন দেখলাম, তখন আমার একটু চিন্তা আসলো যে কেন আমি এই স্বপ্নটা দেখি। সাধারণত আমরা দিনে যা চিন্তা করি তার রিফ্লেকশন রাত্রে হয়তো স্বপ্নে দেখি, কিন্তু আমি ওই ধরনের কোনো চিন্তা করার স্কোপ নাই, করিও নাই, তখন আমি পড়া নিয়ে ব্যস্ত। স্বপ্নটা পরপর 3 দিন দেখলাম বিভিন্ন সময়, হয়তো বা কখনো ভোরে দেখছি বা রাত্রে, এরকম আমার মনে হয়। এবং আমি আগের কতগুলো অভিজ্ঞতার কারণে তখন আমার একটু ভয় জাগলো যে এইটা আবার সত্যি না হয়ে বসে, তবে মন থেকে আমি একদম উড়া দিলাম যে না এটা কখনোই সম্ভব না। এবং আমি নামাজে আল্লাহকে বলতাম যে এ ধরনের মানে ভয় এটা যেন বাস্তব না হয় কখনো। কিন্তু দুর্ঘটনা ঠিক এক মাসের মধ্যে তার সুইসাইডের একটা সংবাদ আমি পাই,
এবং আপনি নিশ্চয়ই মানে সেটাই দেখেছিলেন স্বপ্নে।
এবং ঠিক সেইটাই মানে আমি তখন অ্যাস্ট্রোনিস্ট শুধু না, নিজের উপরে বিরক্ত কেন এটা হলো এর ব্যাখ্যা পাচ্ছি না। তখন ওই যে আমি যার কথা বললাম উনাকে আমি একটু বললাম আর কি, উনার বাড়ি খুলনাতে, আমি যাকে ওস্তাদ বলে সম্বোধন করছি, আমি ও শুনি আমার ওস্তাদ ঠিক না, একটা পরামর্শদাতা। উনি আমাকে বললো যে তুমি এগুলো কেন করো, সবার জন্য না, দরকার নাই, ওইগুলো প্র্যাকটিস বাদ দাও, সবগুলো সবার জন্য না, তুমি বাদ দাও এগুলো।
এবং আপনি
তারপর থেকে উৎসাহে ভাটা পড়ে সোজা কথা।
আপনি আরেকটা জিনিস বলছিলেন যে কিছু সুফল পেয়েছিলেন, সেই সুফলগুলো,
এই সুফলটা, এই সুফলের সময়টা আমি যখন আসলে প্র্যাকটিসটা বাদ দেওয়ার চেষ্টা করি বা এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করি, সুফলটা আমি তখন পাওয়া শুরু করি আসলে প্র্যাকটিক্যালি। এর মধ্যে আমি আপনাকে একটু আগে বলছি যে আমি মানে অ্যান্টিকস কালেকশন করি, আমার দীর্ঘদিনের হবি, শুধু আমি না আমাদের অনেক কালেক্টরদেরই এটা একটা হবি থাকে, একটা কয়েনের ব্যাপারে, একটা ব্রিটিশ একজন সম্রাটের কয়েন, এটা খুব দুর্লভ পাওয়া। আমি ওরকম প্রায় প্রায় স্বপ্নে দেখতাম যে হয়তো বা কোথাও একটা গাছ লাগাচ্ছি, মাটি খুঁড়তে গিয়ে ওই কয়েনটা পেয়ে গেলাম, এরকম যথারীতি ইম্পর্টেন্স দিতাম না। কিন্তু এই স্বপ্নটা ঠিক ওই যে তিন দিনের একটা ব্যাপার বললাম না, পরপর তিন দিন আমি দেখি এই স্বপ্নটা একটা সময়, এই ঘটনাটা বেশি দিন আগে না, 10 সালের দিকে। স্বপ্নটা দেখার পরে ঠিক তার 15 থেকে 20 দিনের মধ্যে সত্যি আমি কাকতালীয় ভাবে ওই কয়েনটা খুব অর্ডিনারি একটা জায়গার থেকে পাই, এবং তখন আমি এত প্লিজড হই, মানে সত্যি যে না, যে মানে ক্ষমতাটা বা যে কাজটাকে আমি নেগেটিভ মনে করতাম, এতদিনে একটা সুফল সংবাদ সেটা সুফল সংবাদ বহন করে নিয়ে আসলো। আর একটা আমার মানে চাকরি পাওয়ার ব্যাপারে, আমি একজন প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা, এক্ষেত্রেও একই ব্যাপার। আমি একটা সময় থেকে মানে আমি কিছুকাল বাইরে থাকতাম, ওখান থেকে ব্যাক করার পরে আমি চিন্তা করলাম যে দেখি এদেশে সবাই তো মানে গভর্নমেন্ট জবের দিকে ঝুঁকছে, দেখি চেষ্টা করি নিজেও, কিন্তু আমি সে মানের স্টুডেন্ট না, মানে এরকম একটা চিন্তা ছিল যে আমি হয়তো পারবো না সেটা। কিন্তু তখন আমি আবার ওই পূর্বের প্র্যাকটিসটা ওটা আবার কাকতালীয় ভাবে একটু শুরু করি, তবে খুব অল্প কয়েকদিনের জন্য শুরু করি, এবং তারপর থেকে ভিতরে আমি মানে ওই ঘুমের মধ্যে স্বপ্নে দেখতে শুরু করি আমি যেন সেরকম একটা অবস্থায় পৌঁছা গেলাম। আস্তে আস্তে ঠিক অদ্ভুত যেটা আমার দ্বারা হয়তো সম্ভব না, আমি একের পর এক পরীক্ষার তিনটা ধাপ ছিল আমাদের, প্রিলিমিনারি, রিটেন ইত্যাদি, প্রত্যেকটাতে সফলতার সাথে টেকা শুরু করি। এবং ভাইবা বোর্ডে সাধারণত বাংলাদেশে অনেক ধরনের করাপশন হয় আপনারা জানেন, আমার ক্ষেত্রে ভাইবা বোর্ডটা খুব আমার ফেভারে ছিল, এটা আমার অত্যন্ত পজিটিভ মনে হয়েছে মানে। এবং আমি যেটা স্বপ্ন দেখতাম, আপনাকে আরেকটু ঘটনা আমি বলতে হয়তো মানে এখন খেয়াল আসলো, আমি ওই সময় চিন্তা করতাম যে আমার আম্মা অসুস্থ বাড়িতে, আমি একা, আমার পোস্টিংটা যেন গভর্নমেন্ট জবের আমার নিজের জেলাতে হয়, এবং আমি এটাও মানে মনে মনে কেমন যেন ভেসে উঠতে যে আমার নিজের জেলাতে হবে, এটা আসলে একটা অদ্ভুত ব্যাপার, এবং আমার নিজের মানে জন্মস্থান যে উপজেলাটা, জেলার মধ্যে সেখানে পোস্টিং হবে। আজ সত্যি আমার প্রথম পোস্টিংটা আমার সেখানে হয়নি, তার পাশের উপজেলাতে হয়, কিন্তু অদ্ভুতভাবে 2 মাসের মধ্যে বদলি নিয়ে আমি সেখানে চলে আসতে পারি। এই বদলিটা কিন্তু ওই সময় হওয়ার কথা না, জটিলতা ছিল, কিন্তু কিভাবে সব হয়ে গেল, অর্থাৎ আমি যা ভিতরে দেখতাম পূর্বাভাস, সেটা এই যে পজিটিভ ঘটনা কতগুলো বহন করে, তবে ম্যাক্সিমামই নেগেটিভ ঘটনা, যেখানে এটা বাদ দিতে পারি।
আমি একটা কথা বলবো অবশ্যই, আপনি নিজে একজন প্রকৌশলী, আমি একটা জিনিস বলবো যে আপনি যে সফলতার কথা বললেন, এটাতে অনেকেই উৎসাহী হয়ে ভাবছেন যে মানে এখন কিন্তু মানে যে সমস্ত নেগেটিভস ছিল সেগুলো তো অলরেডি সবাই ভুলে গেছেন, এবং অনেকেই হয়তো চিন্তা করছেন কি যে ও আমি কেন শুরু করবো না। কিন্তু আপনি আমাকে বাইরেও বলছিলেন যে না, আপনি অবশ্যই অবশ্যই নিষেধ করবেন, আপনি একটু শুধু যদি লিসনারদের বলতেন যে কেন উচিত না এটা।
আমি এখনো একই কথা বলবো, আমি নিষেধ করি সবাইকে এটা করার, এবং এটা প্র্যাকটিস করার, এবং এই ধরনের চিন্তা থেকে দূরে থাকার।
জি,
এটা কারণ এটা স্বাভাবিক জীবনের অংশ না। আপনি চেষ্টা করলে, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করলে আপনার জীবনে সফলতা এমনিতেই আসতে পারে, অনেকেরই আসে, এর জন্য আপনার এটা প্রয়োজন নেই। আর এটার যে নেগেটিভ পয়েন্ট সেগুলো চিন্তা করলে আপনি শিউরে উঠবেন, সুতরাং ওই পজিটিভ টুকুর জন্য আপনার এত বড় স্যাক্রিফাইসের দরকার নেই, এটা প্র্যাকটিস করবেন না, আবার এই ধরনের কোনো চিন্তা করবেন না।
আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি অনেক কষ্ট করে আজকে 4টার সময় মনে হয় পাবনা থেকে ঢাকায় এসে পৌঁছেছেন,
4টার সময়
হ্যাঁ 4টার সময় এসে পৌঁছেছেন, এবং অনেক কষ্ট হয়েছে আপনাদের, এবং আপনি অনেক টায়ার্ড, আপনাকে দেখেও মনে হচ্ছে অনেক টায়ার্ড আপনি। সো আপনাকে অনেক 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 ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য, এবং আসলে অনেকেরই এরকম ধরনের একটা স্পেশাল কিছু শোনার মানে আকাঙ্ক্ষা ছিল বলে আমরা সেটা চেষ্টা করেছি, এবং আপনাকে, আপনি না আসলে সেটা আমরা সফলতা পেতাম না, এবং আমরা সফল হতাম না। সো আপনাকে অসংখ্য ধন্যবাদ, ইনশাল্লাহ ভবিষ্যতে আবারও দেখা হবে। যাই হোক, আমরা শুনছিলাম এতক্ষণ একটা অদ্ভুত ঘটনা, যেটা যে ঘটনা আসলে কোনো তুলনা হয় না। আমরা দেখতে পাচ্ছি অনেকে SMS করছেন, এবং আমাকে দেখতে পাচ্ছি SMS করছেন প্রসেনজিৎ কুলাউড়া থেকে, তিনি SMS করেছেন, তিনি ভয় পাচ্ছেন খুব। তারেক হুসেইন আমাদের SMS করেছেন রাজশাহী থেকে, তার কাছেও ভালো লাগছে। তাহের খুলনা থেকে আমাদের SMS করেছেন, এবং তারা 20 জন মিলে নদীর পাড়ে বসে ভূত FM শুনছেন। আমাদেরকে SMS করেছেন ভূত FM ইজ গ্রেট এবং আই লাভ ভূত FM, তিনি ফাহাদ খুলনা থেকে SMS করেছেন। উৎস আমাদের রামপুরা থেকে SMS করেছেন। এবং তারা চারজন মিলে স্পেশাল এই শো অর্থাৎ সেকেন্ড সিজনের যেটাকে আমরা বলছি সেটা তিনি তারা সাউন্ড বক্স দিয়ে শুনছেন। ওকে, সাকিন আমাদের এস এম এস করেছেন রাজশাহী থেকে এবং তিনি বলছেন যে নতুন ভূত এফ এম এর জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন সবাইকে। অমি আমাদের ঢাকা থেকে এস এম এস করেছেন এবং তিনি বলেছেন যে ওয়েলকাম নিউ সিজন তিনি বলেছেন। আমাদেরকে এস এম এস করেছেন আর এইচ কনক বয়রা থেকে এবং এস এম এস করে তিনি জানিয়েছেন তিনি ভূত এফ এম শুনছেন। তাহমিদ চিটাগং থেকে আমাদের জানিয়েছেন যে তার কাছে খুব ভয় লাগছে। আমাদেরকে অপূর্ব এস এম এস করেছেন আমাদেরকে এম এক্স হৃদয় এছাড়া এবং তিনি বলছেন যে নতুন যে শোটা আমরা শুরু করলাম সেটা এক্সেলেন্ট। আমাদেরকে নির্জন এস এম এস করেছেন বরিশাল থেকে এবং তিনি এবং নাজিম মিজান সঙ্গে তারা সবাই ভূত এফ এম শুনছেন। ওবায়দুল আমাদের এস এম এস করেছেন এবং আমাদের এস এম এস করেছেন দীপ্ত। আচ্ছা, ওবায়দুল এস এম এস করে আমাদের জানতে চাইছেন বইয়ের খবর, যে অনেকেই জিজ্ঞেস করছেন যে বইটা কোথায় পাওয়া যাবে। অর্থাৎ আমাদের দুটো বই আমরা এবার প্রকাশ করেছি ভূত এফ এম এর সেরা ঘটনাগুলো নিয়ে 2013 সালের, এবং প্রথম যে ঘটনাটা সেটা আপনারা সবাই জানেন 13 নম্বর অশুভ সংকেত এবং দ্বিতীয় বইটি হচ্ছে ভয়ের কবচ। এই দুটো বই কোথায় পাওয়া যাবে? এই দুটো বই আপনি এখন পাবেন rockomari.com এবং আপনি বাংলাদেশের যেখানেই থাকেন না কেন rockomari.com এ চলে যান এবং রকম মানে আপনি অনলাইনে চলে যান, অনলাইনে rockomari.com এর সাথে কন্ট্যাক্ট করে আপনি সরাসরি ঘরে বসে কিন্তু বইটা পেয়ে যেতে পারেন। এবং এটা এটা সবচাইতে ভালো উপায় বই পাওয়ার আমি মনে করবো, যে একদম ঘরে বসে আপনার কম্পিউটারের সামনে বসে নেটে কানেক্ট করে তারপর সেখানে rockomari.com এ ঢুকে আপনি বইটা সিলেক্ট করে জানিয়ে দিন ওদেরকে যে আপনার বইটা লাগবে, আপনার ঠিকানা দিয়ে দিন, সরাসরি বই পৌঁছে যাবে আপনার বাসায়। আমাদেরকে এছাড়াও এস এম এস করেছেন মাহবুব, এস এম এস করেছেন আমাদেরকে তানভীর বনশ্রী থেকে, আমাদেরকে জবরুল এস এম এস করেছেন, আসমা তানিয়া সিলেট থেকে এস এম এস করেছেন, অসম লাগছে তারা তিনজন একসাথে ভূত এফ এম শুনছেন, আফাজ সিলেট থেকে এস এম এস করেছেন এবং এস এম এস পড়তে অনুরোধ করেছেন, আমাদেরকে ইমারুল এস এম এস করেছেন খিলগাঁও থেকে, এছাড়া আমাদের এস এম এস করেছেন যিশু চিটাগং থেকে, এছাড়া আমাদেরকে আসমা এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে মোহাম্মদ সাভার থেকে এবং তিনি বলছেন যে দিস নাইট ইজ ভেরি হন্টেড। আমাদেরকে এস এম এস করেছেন ভূত এফ এম নাইম এবং শাউন ডেমরা থেকে আমাদের, এবং তিনি বলছেন সো নাইস। আমাদেরকে সাকিব মানিকগঞ্জ থেকে এস এম এস করেছেন। ও, আজকে আমরা তো অনেক সময় নেগেটিভ অনেক এস এম এস আপনারা করেন যে ভয় পাচ্ছি না এরকম না, কিন্তু আজকে সবাই আমাদের সহযোগিতা করছেন, দেখতে পাচ্ছি সবাই খুব পজিটিভ এস এম এস পাঠাচ্ছেন এবং এস এম এস এর বন্যা হয়ে যাচ্ছে। আমি সত্যি আপনাদের প্রতি অনেক থ্যাঙ্কফুল এবং আশা করছি যে আপনাদের আমাদের এই বহুদূর যাওয়ার যে পথটা সেই পথে আপনারা আমাদের সাথেই থাকবেন। আমরা একটা ছোট বিজ্ঞাপন বিরতি নিয়ে আসি, তাহলে আমাদের যে পরবর্তী যে ঘটনা এরপর আমরা মেডিকেল কলেজের ঘটনায় চলে যাব, সেই ঘটনাগুলো আমরা একদম একটানা শুনে যেতে পারবো। সো আমাদের সাথেই থাকুন এবং আমি আরও একবার জানতে চাই আমাদের এস এম এস করবেন কিভাবে। আমাদের এস এম এস করার নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বার। যদি আমাদের ইমেল পাঠাতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhootfm@radiofurti.fm, এখানে গিয়ে আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনের সেরা ঘটনাগুলো পাঠিয়ে দিন আমাদের কাছে। এবং যারা দেশের বাইরে অবস্থান করছেন তাদেরকে বলবো, অনুরোধ করবো যে আপনার ঘটনাটি সরাসরি আপনি রেকর্ড করে অডিও ক্লিপটি পাঠিয়ে দিন আমাদের কাছে এবং এই এপিসোডটি কোনোভাবেই কিন্তু মিস করবেন না কেউ। সো আমাদের সাথে থাকুন, স্টে টিউন টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামিনফোন।
যেহেতু ভয় পাবার অনেক বাকি সুতরাং ফিরে আবার আসতেই হলো। ঘড়িতে সময় রাত 12:40 শুনছেন সবসময় রেডিও ফুর্তি, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং স্টুডিওতে আরো অনেকেই রয়েছেন। চলছে ভূত এফ এম এবং আমাদের নতুন একটা যাত্রা শুরু হয়েছে উইথ গ্রামীণ ফোন। সো আশা করছি যে আপনারা আমাদের সাথেই থাকবেন, অতীতে যেভাবে ছিলেন আরো বেশি আনন্দ পাবেন আমাদের সাথে এই বহুদূরের পথ চলায়। যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় অতিথির কাছে এবং তিনি যে ঘটনাটা বলবেন সেটা একটা মেডিকেল কলেজের ঘটনা, বুঝতেই পারছেন এই ঘটনা সম্পর্কে আমরা মানে বরাবরের মতো আজকেও আমার মনে হয় আপনাদের ভালো লাগবে, কারণ আপনাদের সবচেয়ে বেশি আগ্রহ স্থান হচ্ছে মেডিকেল কলেজ এবং আপনারা ধরে নেন মোটামুটি যে মেডিকেল কলেজে কিছু ঘটে এবং সেটার প্রমাণও আমরা আগে পেয়েছি। যাই হোক, আমরা সরাসরি চলে যাই, আপনার নামটা প্লিজ একটু বলবেন।
থ্যাংক ইউ রাসেল ভাইয়া, আমি ডক্টর মাহমুদ ফ্রম কুমিল্লা।
ওকে, সো আপনি যে ঘটনাটা বলবেন সেই ঘটনাটা বলার আগে আপনি বলেছিলেন যে সবাইকে আপনার কিছু কথা বলার আছে, সেটা একটু বলুন প্লিজ।
যে ঘটনাটা বলতে চাচ্ছি আসলে সেই ঘটনাটি কেউ বিলিভ করবে কিনা জানি না, আমি জানি ঘটনাটা কেউ বিলিভ করবে না, তাই কারোর সাথে শেয়ার করা হয় নাই। আর ভূত এফএম আমার একটা ফেভারিট একটা প্রোগ্রাম এবং এটার সাথে আমি শেয়ার করতে চাচ্ছি এবং এটার মাধ্যমে মানে লিসেনারদের সাথে শেয়ার করতে চাচ্ছি। এখন কেউ বিলিভ করুক বা না করুক এটা একান্তই তার ব্যাপার।
ওকে, সো আমরা আপনার ঘটনায় যাই।
আচ্ছা,
মেডিকেল কলেজের নাম টাম বলা যাবে না,
এটা প্রাইভেট ক্লিনিক।
আচ্ছা, প্রাইভেট ক্লিনিক। ওকে, চলে যাই আমরা ঘটনায়।
তো ঘটনাটা ঘটছে আজ থেকে প্রায় তিন মাস আগে, নভেম্বরের লাস্ট উইকে। আমি একটা প্রাইভেট ক্লিনিকে মেডিকেল অফিসার হিসেবে আছি। তো সেদিন আমার ছিল ইভিনিং শিফট ছিল। তো ইভিনিং শিফট শেষ করে রাতের বেলা যখন বাসায় ব্যাক করব, তো হঠাৎ করে ইমার্জেন্সির সামনে দেখলাম যে একজন লোক মানে কান্নাকাটি করতেছে। তাই সাধারণত আমি এতটা খেয়াল করি নাই, তারপর কেন যেন মনে হলো যে লোকটার সাথে কথা বলি, কেন কাঁদতেছে। তো কাছে গেলাম, কাছে যাওয়ার পর উনাকে জিজ্ঞাসা করলাম, ভাইয়া কি হয়েছে, আপনি এত কাঁদতেছেন কেন? তো লোকটা জড়িয়ে ধরে আরো হাওমাও করে কাঁদা শুরু করলো। তো উনাকে কোন রকম সান্ত্বনা দিয়ে জিজ্ঞাসা করলাম যে আপনি বলেন ঘটনা কি। তো উনি বললো, এই মাত্র একটা পেশেন্ট ভর্তি হয়েছে 301 নম্বর রুমে, যদি পারেন একটু দেখেন আর লোকটাকে বাঁচানোর চেষ্টা করেন, কারণ ওনার দুটা ছোট ছোট বাচ্চা আছে, ওরা প্রায় এতিম হয়ে যাবে, তো প্লিজ একটু দেখেন, বলে আরো কান্না ভেঙে পড়লো। তো উনাকে কোন রকম সান্ত্বনা দিয়ে বসে আমি দেরি না করে আমি 301 নম্বর রুমে গেলাম। তো যাই, তো যা পরিস্থিতি দেখলাম আসলে খুবই দুঃখজনক ছিল। ব্যাপারটা ছিল, পেশেন্টের মুখের উপর চাদর দেওয়া ছিল, পাশে তার ওয়াইফ কান্নাকাটি করতেছে আর পাশে দুটো ছোট বাচ্চা খেলতেছে, ওরা জানেও না তার বাবার কি হয়েছে, দেখে খুব মায়া লাগলো। তারপর চাদরটা যখন মুখ থেকে সরালাম তখন নিজেও হতবাক হয়ে গেছে যে আসলে বিশ্বাস করার মতো না, মানে এটাই সেই ব্যক্তি যাকে আমি এইমাত্র ইমার্জেন্সির সাথে কথা বলে আসি, ইমার্জেন্সিতে উনি হাওয়া করে আমার সাথে কথা করতেছিল। তো দেখে নিজেও আমি মানে পুরো স্টাক হয়ে গেছি যে কি দেখতেছি, আমি আসলে বিলিভ করতে পারতেছিলাম না ওই মুহূর্তে, বিশ্বাস করার মতো না যে এই লোকটা এখন ডেড বডি হয়ে শুয়ে আছে।
এবং আপনি আমাকে একটু আগে বলছিলেন যে সাধারণত এরকম ঘটনার ক্ষেত্রে আপনি একটু অ্যাভয়েড করেন, যে মানে মানে ডাক্তারদের যেটা হয় প্রতিদিনই এরকম ঘটনা অসংখ্য দেখতে হয়।
তারপর নিজেকে খুব কষ্ট করে সামলালাম যে আসলে আমি কোনোদিন এরকম ঘটনা কোনোদিন ফেস করিনি, আর মানে আসলে হবে কি না সেটা আমি কোনোদিন আশাও করিনি। তারপর যথারীতি নিজেকে সামলিয়ে রুম থেকে বের হয়ে গেলাম। তো মন খারাপ ছিল, আস্তে আস্তে বাসায় গেলাম। বাসায় যাওয়ার পর নর্মালি মাত্রা কাটলো কোন রকম। তারপর 4-5 দিন এরকম মানে পার হলো, তারপর আবার যথারীতি ডিউটিতে জয়েন করলাম, যা আশা করতেছি। তো 4-5 দিন পরে আমার নাইট ডিউটি ছিল, তো নাইট শিফটের জন্য মানে হসপিটালে গেলাম, ঢুকলাম, ঠিক ইমার্জেন্সির সামনে যখন গেলাম ঠিক ওই সিটে বসা একই লোক মানে পরিচিত একটা জন মানে বসে মানে চুপ করে মন খারাপ করে বসে আছে। তো আমি অত একটা দেখি না, খেয়াল দেখেও না দেখার মধ্যে ভান করে রইলাম যে আসলে কে যেন পরিচিত মনে হচ্ছে, কিন্তু ঠিক মনে পড়তেছে না কে সেই ব্যক্তি। তো যখন মানে সেকেন্ড ফ্লোরে যখন উঠতেছিলাম এই লোকটাই আবার সামনে এসে হাজির হলো, যাকে আমি ইমার্জেন্সির সামনে দেখলাম। তো উনি আমার সামনে হাত ধরে বলল যে ভাইয়া কেমন আছেন। তো আমি তখন বুঝতেছিলাম না কি করব, তবে নিজেকে সামলে নিয়ে দাঁড়ায় থাকলাম। তারপর উনি আমার হাত ধরে বলল যে স্যার যদি পারেন ছোট বাচ্চা দুটার জন্য কিছু করেন, এইটা খুব মানে আকুতি করলো। তখন এই কথা বলে উনি মানে টার্ন নিয়ে উল্টার দিকে হাঁটা দিল। আমি পিছন দিকে ডাক দিলাম, ভাইয়া আপনি তো আপনার অ্যাড্রেসটা বললেন না, ডাকতেছি উনি শুনতেছে না, উনি সোজা হেরে গেল। তখন তো আমি মানে মনে করলাম যে হয়তো হ্যালোসিনেশন কিছু একটা মানে হয়েছে, যার কারণে এরকম লাগতেছে। এরপর ডিউটি যথারীতি শেষ হলো, নাইট ডিউটি ছিল। তো রাত্রেবেলা তো যাই হয় হসপিটালে, এরকম খুব বিজি টাইম যায় আর কি রাত্রে। তারপর মর্নিংয়ে আর্লি মর্নিং আমি ব্যাক করছি বাসা, যে ভাল লাগতেছে না আমার কলিগকে হ্যান্ড ওভার দিয়ে যে তুমি ডিউটি করো আমি চলে যাই, ভাল লাগতেছে না আজকে। তো খুব ভোরবেলায় চলে আসছি, তো বাসায় ব্যাক করলাম। তো ব্যাক করার সময় মানে সাধারণত রিক্সা দিয়ে আসতে হয় আমার বাসাতে, রিক্সা থেকে ডিস্টেন্স। তো রিক্সা নিয়ে আসলাম, তো রিক্সাওয়ালাকে ভাড়া দেওয়ার জন্য দাঁড়ালাম, পকেট থেকে টাকা বের করলাম, টাকাও দিলাম, একটা 50 টাকা নোট ছিল টাকা দিলাম। তো যখন রিক্সাওয়ালা যখন আমাকে টাকা মানে চেঞ্জ দিতেছে ভাঙতি দিতেছে, তখন ফেসটার দিকে তাকালাম রিক্সাওয়ালা, দেখে অনেকটা এয়ারপোর্টে পরিচিত মনে হলো এবং লাগলো যে এই লোকটার চেহারা ওই মৃত ব্যক্তির সাথে অনেকটাই মিলে। হ্যাঁ, তো কিরিস সিটে বসে তাকালাম, কিন্তু উনি কলকে তাড়াতাড়ি আমাকে ভাঙতি দিয়ে উনি চলে গেল। তারপরে টাকা গুনতে গুনতে যখন বাসার ভিতরে ঢুকলাম, তো একটা টাকা নোটের মধ্যে একটা অ্যাড্রেস দেখতে পাইছি। তো মানে অ্যাড্রেসটা দেখে মানে একটু কিরিস সিটি হলো যে অ্যাড্রেসটা কিসের, তাও আমাদের কুমিল্লা শহরের মধ্যে একটা ঠিকানা ছিল। যাই হোক, নোটটা নিয়ে ভিতরে গেলাম, টাকা টোকা নিয়ে, তারপরে ফ্রেশ হলাম, নাস্তা করলাম, নাস্তা করে শুয়ে আসি। তো শুয়ে শুয়ে চিন্তা করলাম যে গত রাতে কি ঘটলো, ওটা একটু দেখ মানে রিমাইন্ড করলাম। তারপরে এই যে লোকটা যে নোট দিল, নোটের মধ্যে অ্যাড্রেসটা, ওদিন ছিল আমার অফ ডে ছিল, তো কিরিসিটি বসত ওই অ্যাড্রেস মতো আমি চিন্তা করলাম যে যাই দেখি কি অবস্থা, মানে অ্যাড্রেসটা কার, কেন এইভাবে আসতেছে। তো অ্যাড্রেস অনুযায়ী গেলাম কুমিল্লা শহর একটা জায়গা, তো যাই দেখি অদ্ভুত কাণ্ড, মানে একটা মহিলা তার বাচ্চা দুটোকে নাস্তা খাওয়াচ্ছে এবং কাছে যেতেই দেখি যে ওই মহিলাটা হচ্ছে ওই মৃত ব্যক্তির ওয়াইফ এবং তার দুটো বাচ্চা। তো বাচ্চা দুটো এখনো জানে না তার বাবা মানে মারা গেছে,
মারা গেছে।
তারপরও মানে ওই সময় দেখে ওদের জন্য খুব মায়া হলো, তো পকেটে যা ছিল ওদের কিছু দিয়ে আসলাম এবং এখনো ট্রাই করি যখন যা পারি ওদের সাহায্য করতে চেষ্টা।
এখনো পর্যন্ত আপনার তাদের সাথে যোগাযোগ
আছে?
সাধারণত পেশেন্টদের সাথে এরকম পরবর্তীতে দেখা হওয়ার চান্স ডাক্তারদের খুবই কম, কিন্তু এখনো পর্যন্ত আপনি সেটা করেন। আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য, অনেক অনেক ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, তবে তার আগে আমাদের কাছে বেশ কিছু SMS আছে, সেই SMS গুলো পড়ে ফেলতে চাই। এবং আমাদেরকে হিয়া SMS করেছেন যশোর থেকে, কাকন আমাদের SMS করেছেন এবং কাকন SMS করে আমাদেরকে লিখেছেন তিনি ভূত FM শুনছেন। আমাদেরকে SMS করেছেন হাসান খান সিলেট থেকে, তিনি আমাদের সাথে নতুন জয়েন করেছেন। আমাদেরকে নিশাত জাহান বিছু SMS করেছেন উত্তরখান থেকে, আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি মোহাম্মদ সাকিব। এছাড়া আমাদের মনির আমাদের SMS করেছেন মিরাপুর থেকে, আমাদেরকে SMS করেছেন শারমিন খুলনা থেকে, এবং আমাদেরকে SMS করেছেন বিপ্লব রাজশাহী থেকে, তার কাছে জোশ লাগছে। আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি ইমারুল খিলগাঁও থেকে, এবং আমাদেরকে SMS করেছেন রূপা এবং সাজিদ খুলনা থেকে, আমাদেরকে লিওন বয়রা থেকে SMS করেছেন আমাদেরকে সাকিন। এছাড়া আমাদের SMS করেছেন রুবেল রুমন সুমন কক্সবাজার সি বিচে বসে, তারা তিনজন ভূত FM শুনছেন। আমাদেরকে জুনায়েদ SMS করেছেন বরিশাল থেকে, এছাড়াও তানভীর আমাদের SMS করেছেন আমাদেরকে নির্জন বরিশাল থেকে, সীমানা বাসাবো থেকে আমাদের SMS করেছেন আমাদেরকে জিসান এবং অশ্রু। আমি একবারও SMS আপনাদের পড়েছি কিন্তু, বাট আপনারা অনেকগুলো SMS পাঠিয়েছেন। ইনফ্যাক্ট আমাদেরকে এম কে রেজা চিটাগাং থেকে SMS করেছেন এবং তিনি বলছেন তার কাছে কিছু ঘটনা রয়েছে। অবশ্যই ভূত FM @radiofoot.fm এখানে আপনার ঘটনাগুলো পাঠিয়ে দিন এবং আপনার ঘটনা যদি সিলেক্টেড হয় তাহলে ডেফিনেটলি আপনি আমাদের কাছ থেকে একটা ইনভাইটেশন পাবেন। আমাদেরকে SMS করেছেন এছাড়াও দেখতে পাচ্ছি ফুয়াদ আহমেদ, এবং SSC পরীক্ষার মধ্যে তিনি ভূত FM শুনছেন, বাট এই সময় কিন্তু আপনার জন্য সবচেয়ে বেশি জরুরি পড়াশোনা, না হলে কিন্তু আসলে মুশকিল হয়ে যাবে। আমাদেরকে বিথি SMS করেছেন এবং তার কাছে অবশ্য তার কাছে এখনো পর্যন্ত ভয় লাগেনি। আমাদেরকে SMS করেছেন, আমি বিথিকে জিজ্ঞেস করবো যে বিথি আপনি আসলেও কখনো ভয় পেয়েছেন কিনা, আপনাকে তো অনেক সাহসী মনে হচ্ছে। কিষান আমাদের চট্টগ্রাম থেকে SMS করেছেন, তিনি লিখেছেন ভাইয়া আউটস্ট্যান্ডিং। সুপ্ত ময়মনসিং থেকে SMS করেছেন, তিনি বলছেন ভূত FM অসাম। আমাদেরকে নাইম SMS করেছেন এবং তিনি বলছেন যে লোমহর্ষক ঘটনা তার লাস্ট ঘটনাটা ছিল। আমাদেরকে SMS করেছেন আলামিন, এছাড়াও আমাদেরকে রুমন মিরপুর থেকে SMS করেছেন এবং তিনি বলছেন তার কাছে ভয় লাগছে। সাদমান আমাদেরকে SMS করেছেন আমাদেরকে অনেক, এছাড়াও আমাদেরকে তানভীর আবিদ বাগেরহাট থেকে SMS করেছেন, আমাদেরকে আবিদ ধানমন্ডি থেকে SMS করেছেন আরেকজন, তিনি জিপিকে থ্যাংকস জানিয়েছেন। আমাদেরকে সাদমান SMS করেছেন আমাদেরকে সাইকা, এছাড়াও SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি আরমান নাহিদ বরিশাল থেকে, একা বাসায় তিনি, খুব ভয় লাগছে তার কাছে। রাব্বানি আমাদের SMS করেছেন জান্নাত রবিন নরসিংদী থেকে, এছাড়াও আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি আলামিন, লিখেছেন চরম লাগছে। আমাদেরকে স্বপ্না খুলনা থেকে SMS করেছেন, আরো অনেকে SMS করছেন এবং করতে আছেন। আমি যারা SMS করতে চান তাদেরকে আরো একবার জানিয়ে দিই, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাব সরাসরি বাবু ভাইয়ের কাছে তার ঘটনায়, এবং তিনিও একটা স্পেশাল ঘটনা নিয়ে আসছেন আজকে আপনাদের জন্য। সো চলুন কথা না বাড়িয়ে তার ঘটনায়।
হ্যালো রাসেল ভাই, থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি,
ইউ আর মোস্ট ওয়েলকাম।
ওকে, আজকে যে স্টোরিটা বলবো এটা আমাকে আমার এক আমেরিকান ফ্রেন্ড পাঠিয়েছেন, ওর নাম হচ্ছে এডওয়ার্ড রড্রিগেজ।
সেটা আপনি অনুবাদ করে বলবেন?
হ্যাঁ, অনুবাদ করে বলবো, আমি ওর থেকে যেভাবে শুনেছি সেটা বাংলায় বলবো।
রাইট,
এন্ড সে অনলাইনে হয়তো লগ ইন করে শুনছে, তো তার জন্য বলতে চাই এডওয়ার্ড, ইফ ইউ আর লিসেনিং, ইউ নো দিস ইজ ইয়োর স্টোরি এন্ড আই এম শেয়ারিং।
ওকে,
ঘটনা চলে যায়।
আসলে ফ্রেন্ডের নামটা আরেকবার প্লিজ সবাই বলবেন।
ওর নাম হচ্ছে এডওয়ার্ড রড্রিগেজ।
হ্যালো এডওয়ার্ড।
ওকে রাসেল ভাই, আচ্ছা স্টোরিটা হচ্ছে ওর ছোট ভাই রন রড্রিগেজ কে নিয়ে। তো রন ওই সময় থাকতো নিউ ইয়র্ক সিটিতে, নিউ ইয়র্কে থাকতো, ও জব করতে হচ্ছে সামওয়্যার ইন কলম্বাস অ্যাভিনিউর কাছে সেন্ট্রাল পার্কের দিকে, এবং ও যখন মানে জব করে ব্যাক করতো রাত হয়ে যেত আর কি, রাত প্রায় 12টা 1টা বেজে যেত আস্তে আস্তে। তো ও যে ট্রেনটা ধরতো সেটার নাম্বারটা আমি ঠিক একটু কনফিউজ হয়ে গেছি, বাট মনে আসছে না, বাট ট্রেনটা যেটা ছিল ওই সাবওয়ে স্টেশনে সবসময় ট্রেন ধরতো না, অনেকক্ষণ পরপর ট্রেন আসতো, গভীর রাতে একদমই প্রায় ধরে না, অনেকক্ষণ পরপর। যাক, ও প্রায় বসে থাকতো। একদিন যেটা হয়, রন গভীর রাতে আপনার জব থেকে অফ হয়ে হেঁটে হেঁটে আসে, এসে যথারীতি সে সাবওয়ে ওই স্টেশনে ঢোকে। ঢোকার পর ও দেখে যে ওখানে মানুষ নেই, একদমই মানুষ নেই, পুরা কোয়াইট, মানে একটা কাম এনভায়রনমেন্ট, এমনকি ট্রেনেরও শব্দ নাই। ওখানে আপনার টিকিট চেকার, যে কয়েন চেকার ছিল, সে বসা ছিল ভেতরে, এন্ড ওটা পুরোপুরি সিল থাকে গ্লাস দিয়ে, বুলেট প্রুফ গ্লাস দিয়ে। তো ওটার থেকে ও যখন ভেতরে ঢুকে আসে, নিচে নামে, দেখে কোনো মানুষ নাই, পুরা কোয়াইট, ও বসে থাকে। তো ওর গা টা ছমছম করতে থাকে, কারণ স্টেশনটাও এমনি অনেক পুরানো স্টেশন, মানে টাইলস টাইলস অনেক ময়লা হয়ে গেছে, মানে বেশ পুরানো। তো মানে চিন্তা ভাবনা করতে থাকে, বসে থেকে ও গান শোনার চেষ্টা করে। তখন আপনার এই আপনার ওয়াকম্যান ছিল, ব্যাটারি ডাবল এ ব্যাটারি দিয়ে চলতো, ডাবল এ ব্যাটারিতে চলতো। তো দেখে যে ওর ব্যাটারিটাও আপনার ডাউন, গান আসছে না। তো ই বন্ধ করে চুপচাপ বসে থাকে সে। তো অনেকক্ষণ বসে থেকে চিন্তা করতেছে কি করবে, এবং একটু ভয় ভয় লাগতেছে, কেউ নাই, নীরব বাতাস আসতেছে, নিউ ইয়র্কে প্রায় গাস্টি উইন্ড আসে, এমনকি সাবওয়ের ভিতর দিয়ে ট্রেন চলাফেরা করার জন্য একটা এয়ার ভ্যাকিউম টাইপের বাতাস চলাফেরা করে, হঠাৎ হঠাৎ বাতাসের শোষ শব্দ আসতেছে। তো ও এক সময় কর্নারে যেয়ে দাঁড়ায়, সে মানে যে সাবওয়ে স্টেশনের প্যাথের কর্নারে, ডান দিকে তাকাইতে থাকে অন্ধকারে, দূর থেকে হঠাৎ মনে হয় কিছু একটা নড়াচড়া করতেছে। তো ফার্স্টে ও চিন্তা করে যে অনেক সময় হিচ হাইকার থাকে, বামরা থাকে, যারা ছিনতাই করে, তো ওইটার ভয় পায় ফার্স্টে, যে এরকম কিছু কি। পরে দেখে না, আস্তে আস্তে একটা মানে অবয়ব, দ্যাট ইজ ওয়ারিং এ হুড, মানে বড় একটা হুডের মতো পরা, এবং মাথাটা দেখা যাচ্ছে না, আস্তে আস্তে এগিয়ে আসতেছে, মানে ওই সাবওয়ে যে ইটার দিকে আসতেছে, রেল লাইনের মধ্যে দিয়ে, ওখান দিয়ে হেঁটে 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 যখন আলোর কাছে আসে, ও দেখে যে একটা মানুষ, কিন্তু মানুষ মাথা নিচু করে আছে, চেহারাও দেখতে পায় না খুব একটা। তো ও দেখে যে হেঁটে হেঁটে আসতেছে, তো ঠিক ওর কাছাকাছি এসে ও পিছায় যায় একটু, এবং দেখা যায় ওর দিকে হেঁটে আসতেছে। একটা পর্যায়ে সে মুখটা উঁচু করে তাকায় ওই লোকটা, এবং তাকায় ও দেখে চেহারাটা কেমন জানি বুড়ো এবং বিভৎস টাইপের একটা চেহারা, মানে নট লাইক এ নর্মাল হিউম্যান বিং, এবং চোখের চাহনিটাও কেমন, এবং লোকটা ওর দিকে তাকে একটা হাসি দেয়। হাসি দিয়ে সে দেখে ঠিক ওই ট্রেনের যে পাটাতন থেকে, নিচের লাইন থেকে, সে এক লাফ দিয়ে উপরে উড়ে যায় আর কি, বাতাসের মতো। ওর একটা ঝাপটা লাগে, ঝাপটা লেগে দেখে খুব সুইফট তাকে ক্রস করে উড়ে সাবের অন্য প্রান্ত থেকে চলে গেল লোকটা, এবং ওর সারা শরীর ধরেন মানে জিম ধরে যায়, এবং সে খুব ভয় পায়, কাঁপতে থাকে, এবং মানে সে খুব অপ্রকৃতস্থ হয়ে যায় ওই জায়গাটায় যে কি করবে। তো ইন দ্যাট পয়েন্ট ও করে কি, বসে থাকে চেয়ারে অনেকক্ষণ, চিন্তা করে কি হলো, ব্যাপারটা কি দেখলো, এটা কোনো হ্যালুসিনেশন নাকি আসলে ভৌতিক কিছু এরকম। অনেকক্ষণ চিন্তা করার পরে সে যেটা করে, এক সময় সে ট্রেন আসে, এবং ট্রেনে করে সে উঠে যায়, এরপর অন্য একটা স্টেশনে যে ট্রেন ক্রস করে, ক্রস করে সে বাসায় যায়। বাসায় যে যথারীতি তার রুমে যায়, যে ঘুমাতে যায়, গভীর রাতে, তখন ধরেন মানে লেট নাইট, মানে তিনটা চারটা, মানে ভোরের সময় একটা, এই সময় হঠাৎ করে দেখে মানে ঘুম ভেঙে যায়, দেখে জানলায় কে নক করতেছে, টক 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 করে জানলায় নক হচ্ছে মাথার কাছে। তো শীতকাল, বেশ ঠান্ডা পড়ছে, মানে নিউ ইয়র্কে তখন ধরেন ফ্রিজিং টেম্পারেচার অলরেডি। তো চিন্তা করে জানলায় এত রাতে কে নক করতেছে, আমার ফ্ল্যাট হচ্ছে তিনতলার উপরে, এখানে কে নক করতেছে। তো ও উঠে উঠে যায়, আস্তে করে তাকায় তাকায় দেখে জানলার ওই পাশে, ঠিক যে চেহারাটা দেখছিল সেই চেহারাটা জানলার ওই পাশে।
ওকে,
এবং সে প্রচন্ড ভয় পায়, মানে কেঁপে উঠে। কেঁপে ওঠার পরমুহূর্তে দেখে যে নাই, ওই জিনিসটা নাই, কিন্তু ও একটা বাতাস অনুভব করে। বাতাস অনুভব করলে দেখে যে ওর যে জানলাটা ছিল ওইটা হচ্ছে স্লাইড আপ স্লাইড ডাউন টাইপের উইন্ডো আর কি, উপরে ওঠানো নিচের, দেখে যখন হালকা ফাঁকা, সেখান থেকে বাতাস আসতেছে, ঠান্ডা বাতাস, কিন্তু ওইখানে বেশ ভালো রকমের একটা বাতাস ওখান থেকে আসছে, গাস্টি উইন্ড। প্রচন্ড ভয় পায়, ভয় পেয়ে মানে আসলে সে ওই সময় মানে তার সেন্সটাই উল্টা পাল্টা হয়ে যায়। তো ও খাটে যে বসে, বসে অনেকক্ষণ চিন্তা করে, আমি এটা কি দেখলাম, ইউ নো হোয়াট আই এম সিইং, যেটা আমি ওই সময় একটা এক্সপিরিয়েন্স করছি, বেশ একই জিনিস, একই মানুষ আবার। তো ওর মাথায় না ডিমনিক জিনিসটা আসে না, যে এটা কি কোনো ডিমন বা কিছু এরকম, ওরা তো এটাকে ডিমন বলে, যেটাকে আমরা সচরাচর জিন বলি, ওরা ওটাকে ডিমন বলে। তো ও শুয়ে থাকে অনেকক্ষণ, শুয়ে থেকে পরবর্তী একটু পর বিছানা থেকে যখন নামতে যায়, ও দেখে যে ও যে ফ্লোরে পা দিচ্ছে, দ্যাট ফিলস লাইক সামথিং লিভিং, মানে কিছু একটা জ্যান্ত কিছুর উপর পা দিলে যেরকম, চোখে দেখতেছে সে ইটস লাইক এ কার্পেট, মানে ওই যে ফ্লোর করা যেটা, মানে ম্যাট বসানো, বাট মানে ওর পা মনে হচ্ছে লিভিং কিছুর উপরে সে ফেলতেছে। তো সে খুব ভয় পায়, চিৎকার করে, চিৎকার করাতে ওখানে আশেপাশে কেউ ছিল না, এবং একসময় সে ফেইন্ট হয়ে যায় আর কি, তার সেন্স থাকে না। পরদিন সকালে তার মানে নিজে যখন বিছনায় আবিষ্কার করে নিজেকে, ওঠে সে তার ভাইয়ের সাথে শেয়ার করে, ফ্লোরিডাতে ফোন করে যে এরকম এরকম ব্যাপার এরকম হয়েছে। তো ভাই বলে ইট প্রবাবলি আ নাইটমেয়ার, তোমার একটা নাইটমেয়ার হতে পারে, বা তুমি হয়তো কোনো ভুল কিছু মানে দেখছো, অথবা সামথিং তুমি উত্তেজিত ছিল, বা কোনো হনর মুভি দেখছো, কিছু তোমাকে এফেক্ট করছো। ওরা সহজে এটা বিশ্বাস করে না। বাট দ্য থিং ইজ, বাট ও এটা নিয়ে সান্ত্বনা হতে পারে না। দিন চলে যায়, সন্ধ্যা যখন আসে ওকে ওই জিনিসগুলা মনের মধ্যে ভয়গুলা জেকে ধরা শুরু করে ওর। ও হি স্টার্টস টু হ্যাভ ভিশনস অফ ডিফারেন্ট থিংস, মানে বিভিন্ন রকম ভিশন পায়
অনেক জায়গায়,
এরকম জিনিস তার ভেতরে আসা শুরু করে। তো ও তখন তার মায়ের সাথে আপনার কন্ট্যাক্ট করে, মা নেবারিং স্টেটে ছিল, ওর মা সম্ভবত মেরিল্যান্ড বা কোথাও
খুব কাছেই,
হ্যাঁ। তো ওর মা যেটা করে, ওর মা চলে আসে ওর কাছে, মারা বয়স হয়েছে, দেন ও ডিফারেন্ট থিংস। তো মা এসে বসে, তো ওর মা যখন নাকি ওই বাসায় আসে, এসে উঠে ওঠার পরে ওর সাথে বসে, বলে আমি তোমার বাসায় থাকতেছি গেস্ট রুমে। ওর মা যেটা এক্সপিরিয়েন্স করে, উনি লিভিং রুমে টিভি দেখছিল রাত্রেবেলা, উনি হঠাৎ করে ফিল করে যে ওনার মানে পিছনে কেউ আসে, অন্ধকারের ভিতরে মনে হচ্ছে রুমে কেউ হাঁটতেছে, তাকায় কেউ নাই, এবং উনি যখন এরকম এদিক ওদিক তাকাচ্ছে, হঠাৎ দেখো না টিভি বন্ধ হয়ে গেছে, মানে সামওয়ান টার্ন অফ দ্য টিভি। তো টিভি বন্ধ করার কিছু রিমোট একটাই ওখানে, এবং উনি মানে জিনিসগুলো ফিল করে যে ওনার বাসার মধ্যে এদিকে ওদিকে কেউ দৌড়ায়,
কোনো একটা কিছু
একটা শব্দ উনি উপস্থিতি বুঝে। তখন উনি চিন্তা করে যে না, এটা আমার আসলে কিছু, আই হ্যাভ টু টেক সাম ডিসিশন ছেলেকে। উনি কি করে, ওখানকার যে চার্চের যে ফাদার তার সাথে কথা বলে, মানে ফলোয়িং ডে গুলোতে যে কথা বলে যে এরকম এরকম ব্যাপার। তো চার্চের ফাদার বলে যে দেখো আমরা এক্সোসিজম এগুলো করি না, আমাদের এগুলো নিষেধ এখন করা, এটা হয় না, এরকম কিছু হয় না, এটা একসময় হতো এখন নিষেধ, তোমার এই ছেলেকে নিয়ে আসো, আই ক্যান ইউ নো প্রে, তার সাথে কথা বলতে পারি। তো ফাদার নিজেই আসে, এসে ওর সাথে কথা বলে, বলে বলে ফাদার তার মাকে একটা কথা বলে, বলে যে দেখো আমি একটা জিনিস বুঝতে পারতেছি, ইওর সান ইজ অ্যাকচুয়ালি গট ইন টাচ উইথ সাম সর্ট অফ এন্টিটিস, কোন একটা
সংস্পর্শে
এসছে এবং সে তোমার সন্তানকে বিরক্ত করতেছে, এবং দ্যাট আই ক্যান নট কিউর, আমি এটা কিউর জানি না, এটার কিছু ই আছে যেটা প্রসিজার যেটা করে সেটার জন্য, মানে অ্যাকচুয়ালি ইউ হ্যাভ টু গেট পারমিশন ফ্রম হায়ার ই, আমি এটা পারবো না করতে,
তার সেটার মানে পারমিশনই নাই,
পারমিশনই নাই, তো সে এটা না করে। তখন তার মা হেল্প খুঁজে চিন্তা করে, ই খুঁজে আপনার ইয়ালো পেজ এটা থেকে থেকে, তো চিনি এক আপনার ইসের ই পায় আর কি, সাধু টাইপের আর কি, সে হচ্ছে ইন্ডিয়ান একজনের, সে একটা মানে রেফারেন্স পায়। তো সেই সাধুর সাথে উনি দেখা করে, ওনার ছেলেকেও দেখা করায়, কথা বলে। তো সেই লোকটা, সে কিছুক্ষণ সে কাইন্ড অফ লাইক অ্যাস্ট্রোলজার টাইপেরও, সে দেখে টেখে সে তখন বলে যে আপনার ছেলেকে সবচেয়ে বেস্ট হবে, আমি যেটা আপনাকে ই করব, আপনি ব্রুকলিনে যান, ওখানে মুসলিমদের মস্ক আছে, ওখানে মসজিদে যে আপনি ওখানে ই হুজুর পাবেন, হুজুর বলতে হু আর দ্য মুসলিম পিপল হু অ্যাকচুয়ালি ইউ নো ডু দিস প্রসিজার, তারা এখনো করে, কথা বলেন। তো ভদ্রমহিলা প্রথমে একটু হেজিটেট করেন যে উনি এক ধর্মের মানুষ, উনি এক ধর্মে যাবেন, বাট যেহেতু ওনাকে আরেক ধর্মের মানুষ সাজেশন দিচ্ছেন, তো উনি চান যে ওখানে যে হুজুরের সাথে দেখা করেন। বলার পরে হুজুর বলে যে আপনার ছেলেটাকে দেখেই বলে যে হি গট পজেসড বাই জিন, জিন দ্বারা পজেসড হয়েছে আপনার ছেলে, এবং ইটস এ ভেরি এল্ডার জিন, খুব মানে বয়স্ক একটা জিন, হ্যাঁ মানে বয়স্ক জিনের ক্ষমতা অনেক বেশি থাকে, এদেরকে ছাড়ানো খুব কষ্ট, ভেরি মানে ইটস ভেরি হার্ড প্রসিজার, আমি আপনাকে দিয়ে দিতে পারি প্রসিজার, বাট থিং ইজ বাট আপনি কতটুকু মানবেন জানি না। তো তারপরে সে যেটা
করেন,
হ্যাঁ কিওর করেন, তখন সে উনি আসেন, এসে তাকে মানে চেষ্টা করেন ছাড়ানোর অনেকভাবে, এবং এটার মধ্যে অনেক প্রসিজার হয়, এবং এই প্রসিজারের থ্রুতে এক পর্যায়ে ওই ইসের সাথে, মানে জিন বা ডিমন যাই বলেন, তার সাথে ওই ইসের একটা নেগোসিয়েশন হয় যে হি উইল লিভ হিম, এবং এক পর্যায়ে চলে যায়, তাকে ছেড়ে চলে যায়। তো উনি ওই যে আপনার রন বলছি, রন ইজ প্রিটি মাচ অ্যাকচুয়ালি হি ইজ হি রেসপেক্টস দ্যাট হুজুর এ লট নাও, হ্যাঁ অনেক উনি ও রেসপেক্ট করে এখনো, মানে এবং চরম রকম রেসপেক্ট করে, এবং তার ভেতরে একটা জিনিস আসছে যে সে মানে এখনো কিছু জিনিস ফিল করে, কারণ এটা বলছে
এখনো তার মানে পুরোপুরি সে
না না কিছু জিনিস ফিল করে। তাকেও হুজুর বলে দিছে যে ইউ নো হোয়াট, তুমি আনঅ্যাটেন্ডেন্ট থাকতে পারবা না, তোমাকে সবসময় অ্যাটেনশন থাকতে হবে যে মানে এই জিনিসটার প্রতি, এগুলো সহজে এভাবে ছেড়ে যায় না, কিছু জিনিস তোমার মধ্যে।
অনেক সময় আমরা এরকম অনেক ঘটনায় শুনি যে একবার পুরোপুরি সমস্যা দূর হয়ে যাওয়ার পরে আবার সমস্যাটা ঘুরে এসেছে, এরকম আমরা আগেও কিন্তু শুনেছি, এবং যে কোনো মুহূর্তে সেটা আসতে পারে। অনেক ধন্যবাদ বাবু ভাই আপনার প্রথম ঘটনার জন্য। আমরা আবারও যাব আমাদের মেডিকেলের যে স্টোরিটা আছে, এটা সত্যি সত্যি একটা মেডিকেল কলেজের স্টোরি, বাট সেটা নাম বলবেন না, আমাদের ডক্টর মাহমুদ নাম বলবেন না, কিছু এস এম এস পড়তে হয়, অনেকে এস এম এস পাঠাচ্ছেন এবং অ্যাপ্রিসিয়েট করছেন আমাদের এই নতুন পথ চলাকে। আমাদেরকে মুর্তুজা এস এম এস করেছেন সিলেট থেকে, এবং আমাদেরকে এস এম এস করেছেন নাহিদ, ইমা ইনাম, হাসিব, জহির, ইব্রাহিম টঙ্গী থেকে আমাদের এস এম এস করেছেন, সাজিদ আমাদের এস এম এস করেছেন শ্যামলী থেকে, কুসুম আমাদের কলাবাগান রাজশাহী থেকে এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে সাজন মোহাম্মদপুর থেকে, এবং আজকের ঘটনাগুলো তার কাছে খুব ভালো লাগছে আমাদেরকে, যদি এখনো পর্যন্ত তার কাছে অতটা ভয়ের লাগছে না। আমি একটা কথা বলি যে একটু আগে যেটা আমরা শুনলাম, আসলে যদি আমার মনে হয় যে আপনার কার্পেটটা হঠাৎ করে জীবন্ত হয়ে উঠেছে তাহলে কেমন লাগবে? অনেকে হয়তো ঘরের মধ্যে এখন বসে বসে শুনছেন ভূত এফএম, কেউ কি ট্রাই করবেন নাকি একটু জাস্ট লাইটটা অফ করে দিয়ে কানে হেডফোনটা দিয়ে আমাদের মিউজিকটাতে একটু কনসেন্ট্রেট করে কার্পেটের উপরে কিছুক্ষণ হেঁটে আসুন? আমার মনে হয় যে ইউল ফিল গুড, ইউ নো, আমার মনে হয় যে আসলেই আসলেই একটা ভালো কিছু ঘটতেও পারে। আর কেন এই সাজেশন দিচ্ছি সেটার একটা কারণ আছে, যদি কিছু ঘটে তাহলে আগামী সপ্তাহে হয়তো এখানে আসবেন আপনি এবং শেয়ার করবেন আপনার অভিজ্ঞতা। ইটস সিম্পল, সো আমি চাইতেই পারি আপনি যদি সিরিয়াসলি যদি আমাদের হেল্প করতে চান এখনই কিন্তু ট্রাই করতে পারেন, এবং আমার মনে হয় এটা বেস্ট টাইম ঘটনা শুনতে শুনতে কানে হেডফোন দিয়ে চলে যান কার্পেটের উপরে। হঠাৎ করে যদি কার্পেটে নড়ে ওঠে বা মনে হয় যে কোনো প্রাণীর শরীরের উপরে আপনি পা দিয়ে আছেন, কোনো একটা পশমের উপরে পা দিয়ে আছেন, তাহলে আসলেই আমরা একটা একটা ঘটনার জন্ম হতে পারে কিন্তু সেই মুহূর্তে। মাসুদ পারভেজ আমাদের চট্টগ্রাম থেকে লিখেছেন, ভাই আজকের ঘটনাগুলো খুব ভয়ঙ্কর। আমাদেরকে মিষ্টি মেমন সিং থেকে এস এম এস করেছেন, লিখেছেন আই লাভ ভূত এফএম, এটা আমার প্রথম এস এম এস, ওয়েলকাম টু ভূত এফএম, এবং আমাদের নতুন যে পথ চলা সেই পথ চলায় আপনিও আমাদের সাথে থাকবেন আশা করছি, এবং খুব ভালো দিনে অনেকে জয়েন করছেন আমাদের সাথে। অর্পি আমাদের মিরপুর চৌদ্দ থেকে এস এম এস করেছেন, শুভ গোমেজ আমাদের এস এম এস করেছেন বরিশাল থেকে, এছাড়া আমাদেরকে এস এম এস করেছেন সাকিব সেভেন বোটবাজার থেকে, লাস্ট দুটো স্টোরি তারপরে এস এম এস টা আসেনি। দুর্জয় আমাদের এস এম এস করেছেন এবং তিনি বলছেন যে মিউজিকের ব্যাপারে আর একটু চিন্তা ভাবনা করতে বলেছেন আমাদেরকে। তাহসিন আমাদের এস এম এস করেছেন এবং তিনি বলছেন যে বাবু ভাইয়ের ঘটনাকে তিনি বলছেন যে তার কাছে বেস্ট মনে হচ্ছে এখন পর্যন্ত সফর। আমাদেরকে বাসায় এস এম এস করেছেন বাকেরগঞ্জ থেকে এবং তিনি বলছেন একটা একটা চমৎকার ভয় রাত। আমাদেরকে ইলহাম এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে আরমান, এছাড়া আমাদের এস এম এস করেছেন রাব্বি, মৃধা, ইসমাইল আমাদের এস এম এস করেছেন বগুড়া থেকে, এছাড়া এস এম এস করেছেন আমাদের আলামিন, মুবিন নর্দ থেকে আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে রুবেল সহ আরও অনেকে। আপনি যদি এস এম এস করতে চান তাহলে আপনার গ্রামীণ ফোন নাম্বার থেকে অথবা অন্য যে কোনো নাম্বার থেকে আমাদের এস এম এস করুন। মোবাইলের মেসেজ আপনি গিয়ে টাইপ করুন ফুর্তি FOO88, ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের যদি ইমেল করতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটি আপনাকে একটু কষ্ট করে মনে রাখতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনের সেরা ঘটনাটি লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। যদি দেশের বাইরে আপনি অবস্থান করেন তাহলে সরাসরি আপনার ঘটনাটি রেকর্ড করে আমাদের কাছে পাঠিয়ে দিন। আমি জানি না আজকে কোনো অডিও ক্লিপ আপনাদের শোনাতে পারবো কিনা, হাতে যে পরিমাণ সময় আছে তাতে আরও অনেক ঘটনা এখনো বাকি আছে আসলে, এবং অনেক ভয়ের ভয়ের ঘটনা কিন্তু বাকি আছে, কিছু ঘটনা আছে সীমান্তবর্তী ঘটনা, সো বুঝতেই পারছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি আবারও ডক্টর মাহমুদের কাছে, নামটা বলবেন না, আপনাকে আমি কোনোভাবেই রাজি করাতে পারিনি, আমি চাই না আসলে, আমাকেও বলেননি ইনফ্যাক্ট, মানে আমি বলছি না যে অনেরও বলার, আমাকেও উনি বলেননি যে কোন মেডিকেল কলেজ, সরকারি বা বেসরকারি এটা আমি জানি, তবে এটাও বলবো না। যাই হোক, আচ্ছা যাই হোক, আমার মনে হয় যে সেটা না জানাটাই ভালো, তাই না? আমরা সরাসরি ঘটনায় চলে যাই।
থ্যাংক ইউ রাসেল ভাই আমাকে দ্বিতীয় বার সুযোগ দেওয়ার জন্য। ঘটনার ঘটছে আমার ফ্রেন্ডের সাথেই, সে আমার সাথে শেয়ার করছে, এটা একটা সরকারি মেডিকেল কলেজের ঘটনা।
ওকে, আপনি একটা ক্লু পেলেন কিন্তু।
আচ্ছা, তো সে যখন ফোর্থ ইয়ারে পড়তো তখনকার সময়ের ঘটনা, তো একদিন রাতে হঠাৎ করে তার রিলেটিভস অসুস্থ হয়ে যায়, তো তার কাজিন তার ওই তার আম্মুকে নিয়ে ওই মেডিকেল কলেজে আসে, তো হাসপাতালে যথারীতি ভর্তি হয়েছে। ভর্তি হওয়ার পর রাতে ভর্তি হয়েছে, তো পেশেন্ট ওর খারাপ ছিল, তো অসুস্থ ছিল, তো হাসপাতালে ভর্তি দিয়ে ওরা একটু রাত্রেবেলা হাঁটতে বেরোয়েছে, কারণ ওর কাজিন কখনো মেডিকেল কলেজে আসে নাই, দরকার পড়ে নাই, আসে নাই, এবং সে চাইছে একটু মানে মেডিকেল কলেজটা একটু ঘুরে দেখতে। তখন আমার ফ্রেন্ড ওর কাজিনকে নিয়ে মেডিকেল কলেজ ঘুরতে বেরোলো, ওকে দেখাইতেছে যে এটা একাডেমিক ভবন, ওটা প্রশাসনিক ভবন, এরকম করে ঘুরতেছে। তো হঠাৎ করে তার কাজিনের মানে ইচ্ছে হলো যে যেখানে পোস্টমর্টম করে ওই রুমটা দেখার জন্য, মানে আই মিন মর্গের কথা বলতেছে আর কি। তখন আমার ওই ফ্রেন্ড ওকে নিয়ে গেল মর্গের কাছে, গেল তো কাছে যেতে যেতে হঠাৎ করে মানে ওই দরজার কাছে যাওয়ার পরে কলাপসিবল গেট লক ছিল, তো আর দেখাইতেছে যে এটা এখানে মর্গ, এখানে ভিতরে ট্রে আছে, ওটার উপর ডেড বডি থাকে, এভাবে দেখাইতেছে। তো এক সময় আমার ফ্রেন্ড শুনতে পেল ভিতরে কিছু একটা আওয়াজ হচ্ছে, মানে খুব অদ্ভুত টাইপের, যে কিছু একটু কামড়াচ্ছে বা হার্ট বিটের কিরকম ভাঙা আওয়াজ পাচ্ছে। তো সেই সাউন্ড শুনে তার মানে ইচ্ছে হলো দেখার যে ভিতরে কি হচ্ছে ঘটনাটা দেখার জন্য। তখন সামনে দিয়ে তো কলাপসিবল গেট লক, সেই জন্য সে দেখতে পারেনি। তো সে জানতো পিছনে একটা জানলা আছে, ওটা দিয়ে হয়তো দেখা যেতে পারে। ওই জানলার গ্লাস মানে গ্লাসটা ছিল অনেক স্বচ্ছ। তো ওর কাজিনকে নিয়ে সে ওই পিছন দিয়ে গেল, তো যে দেখার ট্রাই করতেছে। তো আমার ফ্রেন্ড দেখলো কি, জানলাতে দেখলো যে একটা লোক মেঝের মধ্যে বসে আছে গুটিসুটি হয়ে, এবং সে তার নিজের আঙুলগুলো সে কামড়াচ্ছে। তো কামড়াচ্ছে খুব অদ্ভুত ভাবে, যে মানে যে খুব ক্ষুধার্ত, সে চিড়ে চিড়ে খাচ্ছে এবং তার মুখ দিয়ে মানে রক্ত বের হচ্ছে পড়ছে আর কি। তো দেখে আমার ফ্রেন্ড অনেক সাহসী ছিল, সে ভয় পায়নি, কিন্তু অবাক হয়েছে ব্যাপারটা ঘটনা কি করতেছে। সে হয়তো হেলুসিনেশন মনে করছে ব্যাপারটা, যে আসলে এরকম হইতে পারে বা আমি ভুল দেখতেছি। তো সে করলো তার কাজিনকে বললো, দেখো তো ভিতরে কিছু দেখা যায় কিনা। তো ওর কাজিন তো বললো যে না, আমি তো কিছু দেখতে পারছি না, এখানে কিছু না, একটা মানে খালি একটা রুম, এখানে কিছু না। তো যাই হোক, ওরা আবার ব্যাক করলো, আমার ফ্রেন্ড ওর কাজিনকে মানে হসপিটালে দিয়ে সে রুমে চলে গেল। তো রুমে আসার পর সে চিন্তা করতেছে যে কি ঘটলো না ঘটলো। তো আমাদের ওই মেডিকেল কলেজের একটা সিস্টেম ছিল, যারা অটোপসি ক্লাস হবে ফোর্থ ইয়ার থেকে অটোপসি ক্লাসটা শুরু হয়, মানে আমি পোস্টমর্টমসি ব্যাপারটা একটু বলি। অটোপসি মানে হচ্ছে মেডিকেল ভাষায় একটা অটোপসি, যেটাকে আমরা মানে পোস্টমর্টম বলতে আমি যেটা জানি আর কি, ময়নাতদন্ত যেটা বলি সেটা মেডিকেল ভাষায় অটোপসি বলা হয় আর কি। তো ওই অটোপসির মানে ক্লাসটা থাকতো কি মানে গ্রুপ ওয়াইজ, যেমন সানডেতে যদি যাদের থাকে তাদের মানডেতে মানে গ্রুপ এরকম ভাগ করে দিতে হয় 4-5 জন করে। তো আমার ফ্রেন্ডেরও আনফরচুনেটলি পরের দিন তার অটোপসি ক্লাস ছিল। অটোপসি ক্লাসটা সাধারণত 11টার পরে বা 12টার দিকে এরকম দিকে হয়, সকাল 11টা বা 12টার দিকে। তো ওর পরদিন সকালবেলা যথারীতি সে ক্লাস শেষ করার পরে অটোপসি রুমে গেল, যা দেখে ডুম যাকে অটোপসি করতেছে এই লোকটার কেউ ছিল না, এই লোকটা ছিল সে গতকাল রাতে যাকে দেখছে যে নিজের আঙ্গুল কামড়ে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তো এই জিনিসটা দেখে সে তখন খুব অবাক হয়েছে, এবং মানে সে কারোর সাথে শেয়ার করতে পারতেছে না যে জিনিসটা আসলে কি ঘটনা কালকে ছিল, ওটা কি আসলে সিরিয়াল ছিল না কি কাকতালীয় ছিল না কি, এরা সে নিজেও বুঝতেছিল না। কিন্তু সে খুব মানে এর ব্যাপার নিয়ে খুব মানে ইন্টারেস্টিং বিষয় মনে করে সে রেখে দিচ্ছে। তো যাই হোক, তো সে মানে একটা জিনিস জানতে চাইছে যে আসলে কি ঘটনা যেটা ঘটছে, আমি দেখি পরের জন্য সাথে জিনিসটা ঘটে কিনা জানার জন্য সে জানতে চাইতেছে যে পরের দিন কার কার মানে অটোপসি ক্লাস আছে। তখন সে জানতে পারো জানতে পারলো যে তার রুমমেটেরই পরের দিন অটোপসি ক্লাস আছে। তো রুমমেটকে সে করলো কি, খুব ভুলিয়ে ভালিয়ে কিছু কথা বলে, চল দোস্ত মানে আমরা নাইট রাতে খাওয়ার পরে একটু বাইরে হাঁটাহাঁটি করি। তো ফ্রেন্ডকে নিয়ে তার রুমমেটকে নিয়ে সে করছে কি, ওই অটো মানে মর্গের সামনে গেছে। মর্গে ঠিক যেভাবে সে তার কাজিনকে নিয়ে গেছিল ঠিক সেভাবে আজকে তার ফ্রেন্ডকে নিয়ে এসে গেছে। তো ওই মানে রুমমেটকে বললো যে তুমি দাঁড়াও আমি একটু আসতেছি। তো রুমমেট যখন মানে ওই কলাপসিবল গেটের কাছে ছিল তখন ভিতরে ঠিক সেম সাউন্ডটা শুনতেছে, যে কিছু একটা মানে উদ্ভুত আওয়াজ হচ্ছে, কিছু কামড়াচ্ছে বা হাড্ডি ভাঙ্গা টাইপের কিছু আওয়াজ শুনতেছে। তখন আমার রুম মানে ফ্রেন্ডের রুমমেট বললো যে আচ্ছা এখানে কিছু একটা আওয়াজ হচ্ছে, তুমি শুনতে পাচ্ছ কিনা। তো আমার ফ্রেন্ড বললো না, আমি তো এই ধরনের কোনো সাউন্ড পাচ্ছি না। তো আসলে আমার ফ্রেন্ড তখন পাচ্ছিল না, তখন বলতেছিল ঠিক আছে এটা চলো আমরা পিছন দিকটা দেখি, ওদিকে জানলাটা দিয়ে দেখা যায় কিনা। তারপর ওরা গেল, যাওয়ার পরে আমার ফ্রেন্ড ওর রুমমেটকে বললো যে তুমি জানলাতে দেখো কিছু দেখা যায় কিনা। তো আমার ফ্রেন্ডের রুমমেট দেখতে পেলো ঠিক সেম ঘটনা, একটা লোক মেঝেতে বসে তার আঙুলগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো আমার ফ্রেন্ড ওদিন ওই রাতে দেখে নাই, ওই ঘটনাটা দেখতে পায় না, যে গত রাতে সে যে জিনিস দেখছিল আজকে সে দেখতেছে না। তো ওই যা দেখলো, তো আমার ফ্রেন্ডের রুমমেট তখন মানে একটু ভীত প্রকৃতি ছিল, সে ভয়ে কাঁপতে লাগলো যে কি দেখতেছে, একটা লোক তার নিজের মানে আঙুলগুলো সে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তারপর সে কাঁপতে লাগলো, তখন তাড়াতাড়ি ওকে নিয়ে করলো কি, আমার ফ্রেন্ড রুমমেটকে নিয়ে রুমে চলে আসলো। তো রুমে আসার পরে ওকে কোন রকম সান্ত্বনা দিয়ে অন্য কিছু কথাটা তো বলে ওকে ভুলিয়ে রাখলো। ঠিক যথারীতি পরের দিন ওর অটোপসি ক্লাস, ও গেল, ঠিক সেম ঘটনা। গত রাতে মানে যাকে সে মানে আঙুল খেতে কামড়াতে দেখছিল আজকে তার অটোপসি হচ্ছে। এই জিনিসটা দেখে সে তখন ওদিকে প্রায় আনকনসিয়াস হওয়ার মতো, তো সে খুব অসুস্থ হয়ে যায়। আর এমনিতে অটোপসি রুমে সাধারণ মানুষ যারা যায় একটু একটু দুর্গম থাকেই স্বভাবত, তখন ও এমনিতেই ভয় পেয়ে আরো সে আনকনসিয়াস হয়ে গেছে। তাকে তাড়াতাড়ি হসপিটালে এডমিট করা হলো, ওকে ট্রিটমেন্ট দিয়ে তাকে রুমে
ফিরিয়ে আসা হলো।
তারপর কি করলো, ওরা দুজন ওই মানে আগ্রহ জাগলো আসলে ঘটনাটা কি
এটা
জানার জন্য, যে আগের দিন যে যাকে দেখি রুমের ভিতরে তাকে অটোপসি করতেছি। তো এই জিনিসটা সে করলো কি, ওই দুজনে মিলে ডুমকে জিজ্ঞাসা করলো যে আচ্ছা মামা এরকম ঘটনা, গতকাল রাতে আমরা দেখছি এরকম একজন কামড়াচ্ছে, পরের দিন তাকে অটোপসি করছে। তো মামা তো তখন একটু মুচকি এসে বললো যে আসলে ঘটনাটা তো আপনারা আজকে দেখছেন, আমি যখন দিকে এখানে জয়েন করছি প্রথম দিকে তখন এই ঘটনাটা আমি দেখতেছি যে একটা লোক এরকম ভাবে, তখন আমি দেখছি আরো বিভৎসভাবে আঙ্গুল ছিঁড়ে খাচ্ছে, গাল টেনে খাচ্ছে, পেম্পারের ভিতর থেকে ইন্টেস্টাইন বের করে সে কামড়ে কামড়ে খাচ্ছে এরকম। তো প্রথম দিকে আমি খুব ভয় পাইছি, কিন্তু পরের দিকে জিনিসটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে, কারণ আমি আগের দিন জানতে পারতেছি যে পরের দিন আমি কাকে অটোপসি করতেছি। এই ছিল ঘটনা।
অনেক ধন্যবাদ আপনার এই চমৎকার ঘটনার জন্য। আমি একটা জিনিস একটু পরে আপনারা শুনতে পাবেন, যেটা হচ্ছে আসলে আমরা এই কয়দিন বিভিন্ন জায়গায়, আচ্ছা আমরা কি এসএমএসটাকে পড়ে ফেলি তারপরে বলি ঘটনাটা যে কি হয়েছে আসলে। সোহাগ ইসলাম আমাদের এসএমএস করেছেন, গুলশান থেকে লিখেছেন আই লাভ হরর স্টোরি, আমাদেরকে সাইফুল্লাহ নকশিদি থেকে এসএমএস করেছেন, এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি ডিএইচ শাকিল মিরপুর দুই থেকে, জাহিদুল্লাহ আমাদের এসএমএস করেছেন কলেজ গেট থেকে, এছাড়া আমাদের এসএমএস করেছেন তাওহিদ, আমাদেরকে এসএমএস করেছেন টিনা রাজশাহী থেকে, আমাদের এসএমএস করেছেন সজীব এবং রাজু, এছাড়া আমাদের এসএমএস করেছেন রিয়েল খুলনা থেকে, আমাদের এসএমএস করেছেন জ্যোতি চিরাং থেকে, ইমু মোল্লা আমাদের লিমু, প্রমি, রূপসা খুলনা থেকে এস এম এস করেছেন, আমাদের এস এম এস করেছেন কামরুল, এছাড়াও আজিমপুর থেকে তিনি এস এম এস টি করেছেন, আমাদের এস এম এস করেছেন হাসান খান সিলেট থেকে, তিনি গ্রামীণ ফোনকে শুভেচ্ছা জানিয়েছেন, আমাদেরকে তামিদ এস এম এস করেছেন চিটাগং থেকে, এস এম এস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি সানি 69 রেগুলার আমাদের এস এম এস করেন, এবং তিনি বলছেন জটিল হচ্ছে খুব এনজয় করছে, আমাদেরকে রিদিকা এস এম এস করেছেন ওয়ারি থেকে, লিখেছেন এনজয়িং ভূত এফ এম। আসলে আজকের যে এই শোটার কথা যদি আমাকে বলতে চান, আমি অনেক এনজয় করছি এবং আমি একদম আমার হার্ট থেকে বলছি আমি সত্যি এনজয় করছি। যে টাইপের ঘটনাগুলো এখানে সবাই বলছেন, আমি জানি না কতটুকু ভয় পাচ্ছেন আপনারা, কিন্তু আসলে খুব এনজয় করার মতো অনেক কিছু আমিও জানতাম না, সেগুলো জানতে পারছি। আয়েশা আমাদের এস এম এস করেছেন এবং ভিএনএস থেকে আমাদের এস এম এস করেছেন, এবং তিনি বলেছেন যে ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা সেটা তার অনেক পছন্দ হচ্ছে। তাসনিম আমাদের এস এম এস করেছেন বাসাবো থেকে, আমাদের এস এম এস করেছেন ইয়াসিন বরিশাল থেকে, এবং আমাদেরকে এস এম এস করেছে, আচ্ছা তিনি বলেছেন যে বাবু ভাই এবং মেডিকেল কলেজের এই কাহিনীটা জটিল ছিল। তানভীর আমাদের এস এম এস করেছেন, তার প্রথম এস এম এস। ফাহাদ আমাদের এস এম এস করেছেন বাড্ডা থেকে, এবং আমাদের এস এম এস করেছেন তিনি নিউ সেশনের জন্য এস এম এস আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন এবং থ্যাঙ্কস জানিয়েছেন একই সাথে। আমাদেরকে সবুজ এস এম এস করেছেন, এস এম এস করেছেন লাবিব, এছাড়াও সুমন ও প্রণয় আমাদের এস এম এস করেছেন, পলি আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন ইমন সহ আরো অনেকে। যে ঘটনা বলছিলাম তার আগে বলে দিই যে আমাদের এস এম এস করতে চাইলে গ্রামীণ ফোন বা আপনার যে কোনো নাম্বার থেকে ডায়াল আপনার সরাসরি আমাদের এস এম এস করতে পারেন। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যেটা বলছিলাম যে আমরা বেশ কিছুদিন ধরে কিন্তু এরকম খুঁজছি, ঘটনা খুঁজছি, ঘটনা খুঁজছি, এবং মানে ঘটনার সাথে সম্পৃক্ত মানুষদের খুঁজছি, যারা আমি এমন একজন মানুষকে আমরা সত্যিই খুঁজছিলাম। বাবু ভাই অনেক আমাদেরকে হেল্প করেছেন, আমাদেরকে হেল্প করেছেন আমার খুব ক্লোজ একজন ভাই এনাম ভাই, তিনিও আমাকে অনেক হেল্প করেছেন। তো আমরা খুঁজছিলাম এমন একজন মানুষকে যিনি কিনা গোরস্থানের সঙ্গে সম্পৃক্ত কোনোভাবে। আমরা পেয়েও গেছি, আমরা অনেকে এরকম পেয়েও গেছি, কিন্তু কেউ আসলে তাদের ঘটনাগুলো শেয়ার করতে রাজি না, এবং অনেকের সাথে কোনো কিছু আসলে ঘটেওনি, আবার অনেকে ঘটনা শেয়ার করতে রাজি না, অনেকে স্টুডিও পর্যন্ত আসতে রাজি না, অনেকে কোনো কিছু বলতে রাজি না। তারপরেও আমরা আমরা চেষ্টা করেছি আপনাদের যে মানে আপনাদের যে আকাঙ্ক্ষা এবং আপনাদের যে চাহিদা, সেই চাহিদার কথা মনে রেখে মাথায় রেখে আমরা চেষ্টা করেছি কোনো একটা মানুষকে খুঁজে বের করতে। এবং এই কয়দিনের এই গত সাত দিনের অক্লান্ত পরিশ্রম এবং অক্লান্ত খোঁজাখুঁজির পরে আমরা পেয়েছি একজনকে, যিনি তার জীবনের ছোট্ট একটা অভিজ্ঞতার কথা আপনাদের কাছে তুলে ধরবেন, এবং তারপরে আমরা আসবো আবারও নতুন অতিথি নিয়ে। সুতরাং আমাদের সঙ্গেই থাকুন, এবং আমরা সেই একজন মানুষ যিনি কিনা গ্রেভ ইয়ার্ডের সবচাইতে কাছাকাছি থাকেন, এবং তিনি যেই ঘটনা মানে একদম যে অভিজ্ঞতা তিনি ওখান সেখান থেকে সঞ্চয় করেন, অর্জন করেন, সেই সেই অভিজ্ঞতার কথাই তিনি আমাদের শোনাবেন। চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই তার ঘটনা, এরপরে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি থাকবে, তারপরে আবারও ফিরে আসবো। স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
আমার নাম মুবারক, আমি 2 বছর আগের একটা ঘটনা বলবো। এই কবরের পাশে আমার চাচার দোকান, এই দোকানে আমি কাজ করি, এমনকি দোকানে রাত্রেবেলা আমি থাকি, অনেক রাত পর্যন্ত এই দোকান খোলা থাকে, প্রায় 2-3 পর্যন্ত খোলা থাকে। আমার চাচা সাতটা আটটার দিকে চলে যা, আমি রাত পর্যন্ত এই দোকান খোলা তাই দুইটা তিনটা পর্যন্ত দোকান খোলা রাখি। অনেক লোকজন এখানে খাওয়ার জন্য আসে। একটা লোক এখানে অনেক বাজে ধরনের চলাফেরা করতো, বাজে কাজ করতো, বয়স্ক একটি লোক। লোকটি হঠাৎ একদিন মারা গেল। মারা যাওয়ার পরে সবাই দাফন করে রেখে গেছে সেই লোকটিকে। অনেক রাত্রে বেলা সেদিন ওই রাত্রে হঠাৎ করে দেখি তখন দুইটা আড়াইটা বাজে, তো হঠাৎ করে দেখি কবরের শব্দ আসতেছে। তখন আমার দোকানে কেউ ছিল না, আমি একা ছিলাম। দেখি কবরতে অনেক শব্দ আসতেছে। আসার পরে আমি তাকাইলাম, তাকাইবার পরে দেখি কি ছায়ার মতো তিন চারটা লোক, অনেক লম্বা লম্বা বড় বড় চারটা লোক, তিনটা না চারটা লোক, আমার সঠিক মনে নাই, অনেক লম্বা লম্বা লোক। দেখি কি কবরতে ওই লোকটাকে টাইনা বাইর করতেছে। বাইর করে দেখি তিন চারজনে, একজনে পায়ে একজনে হাতে এভাবে ধরলো, ধইরা টানা আসতে করতেছে। আমি দেখা ভয়ে তাড়াতাড়ি করে দোকানে ঢুকে পড়ছি। তারপরে আবার ফাঁক দিয়ে তাকায় দেখলাম কি লোকজন ওই লোকটাকে টাইনা হাত পাও সবকিছু টাইনা ছিঁড়ে ফেলতেছে। আমি তাড়াতাড়ি করে ভয়ে জাপলাম, দোকান বন্ধ করে চুপচাপ দোকানে মেয়েদের শুয়ে পড়ছি। আমার ওদিন অনেক ভয় লাগছে, কিন্তু এতদিন থাকছি আর কোনদিন দেখিনি, এমনকি ওই দিনের পর আর কিছু দেখিনি, শুধু ওই দিনই এই ঘটনাটা দেখছিলাম।
ভূত FM, the night comes alive with Grameenphone.
শুনছেন সব সময় ভিডিও ফুর্তি ঘড়িতে সময় রাত একটা বেজে একুশ মিনিট, চলছে ভূত FM এবং আমাদের নতুন পথ চলা উইথ গ্রামীণফোন। সো আপনারা আমাদের সাথেই আছেন, যারা এখনো পর্যন্ত তাদেরকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি বাকিটা সময় আমাদের সাথেই থাকবেন। অসংখ্য SMS, কিন্তু আমাদের বেশ কিছু ঘটনাও বাকি আছে, আমরা SMS গুলো ফাঁকে ফাঁকে পড়ে ফেলব। আমরা সরাসরি ঘটনায় চলে যাই। বলেছিলাম যে সীমান্ত অঞ্চলের একটা ঘটনা রয়েছে, একটু আপনারা শুনলেন, একদম কবরের কাছাকাছি থাকা একজন মানুষের ঘটনা। এবং এখন আমরা শুনব আরো একটি ঘটনা যে ঘটেছে সীমান্ত অঞ্চলে। আমাদের সঙ্গে রয়েছে একজন নতুন অতিথি, আপনার নামটা প্লিজ একটু বলবেন।
হ্যালো লিসনার, আমার নাম রৌনক, আমি এসেছি মতিঝিল থেকে, আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি।
ওকে, আমরা সরাসরি চলে যাই আপনার ঘটনায়।
ঘটনাটা ঘটে আমার মামার সাথে, তো উনি ছিলেন সীমান্ত রক্ষী। তো ঘটনাটা ঘটছিল নীলমণির হাট জাওরানি এলাকা, জাওরানি সীমান্তে। তো ওনার ফ্রেন্ড পাপন, উনি থাকেন পাবনাই। তো ওনারা যখন দায়িত্ব পান, ওখানে এক অন্ধ হাফেজ ওনাদেরকে বলেন যে ওই এলাকায় যখন আপনারা ডিউটি করবেন তখন পবিত্রতা অর্জন করবেন, মানে অজুটুজু করে
পবিত্রতা হবে, সব সময়
পবিত্র থাকতে হবে। তো আমার মামার ফ্রেন্ড এটা এতটা গুরুত্ব সহকারে নেয়নি। তো একদিন উনি করছেন যে পবিত্রতা অর্জন না করে ডিউটিতে গেলেন। তো উনি এখন রীতিমতো ডিউটি করতেছেন, হাঁটাহাঁটি করতেছেন রাইফেল নিয়ে। হঠাৎ করে উনি ব্যাক করার পরে কি একটা এসে যেন ওর বুকে আঘাত করল। তো ওখানে উনি সেন্সলেস হয়ে যান। পরের দিন সকালে তদন্ত করার সময় ওটা দেখায় যে ওইটা একটা ডালিম ফল ছিল আর কি। ডালিম ফলটা এত বড় যে সচরাচর আমরা কিন্তু দোকানে, ফলের দোকানে কিন্তু এত বড় ডালিম ফল দেখা যায় না। তো এই ডালিম ফল কোথা থেকে আসলো ওনারা তদন্ত করতেছেন, এখানে কোনো ডালিম গাছ নেই, তো এটা কোত্থেকে আসলো। পরে যে উনি দুই দিন আইসিইউতে ছিলেন যিনি আঘাত পেয়েছিলেন।
আমাকে বাইরে আপনি আরো অনেক সুন্দর করে ঘটনাটা বর্ণনা দিচ্ছিলেন যে উনি যখন ওই এলাকায় যান এবং ডিউটির একটা পর্যায়ে উনি হঠাৎ করেই উনি যখন আঘাত পান কোনো কিছুতে এবং সঙ্গে সঙ্গে উনি সেন্সলেস হয়ে যান, না
সেন্সলেস
হয়ে যাওয়ার পরে আইসিইউতে ছিলেন।
হ্যাঁ, আইসিইউতে ছিলেন দুই দিন।
ওকে,
তো এখন মামা যখন ফলটা দেখেন, তো ফলটা ডালিম ফলটা পেকে একদম মানে ফেটে চুচির হয়ে গেছিল। তো উনি অফার করছিলেন ওনাদেরকে যে এটা কি খাবেন নাকি। তো উনি সাহস করে খেলেন, কিন্তু অন্যগুলো মানে সাহস করতে পারেননি। পরের দিন আমার মামার ডিউটি পড়ে, তো উনি রীতিমতো ডিউটি করতেছেন। তো উনি কিন্তু পাক পবিত্র অর্জন করছেন, করে এখন হাঁটাহাঁটি করতেছেন। রাতে ঠিক বারোটা বা একটা দিক করে তো উনি হাঁটতেছেন, আর হাঁটতে হাঁটতে হঠাৎ করে খেয়াল করলেন ওনার পাশে মানে বড় একটা গাছ, মানে কাঁঠাল গাছ, কাঁঠাল গাছের একটা ডাল মানে অসম্ভব ভাবে নড়তেছে। তো উনি বুঝতে পারলেন না ব্যাপারটা কি, নড়লে তো পুরা সব ডালগুলোই নড়বে কিন্তু একটা ডাল কেন নড়তেছে। তো ওনার হাতে টর্চ লাইট ছিল, উনি টর্চ লাইট মেরে দেখলেন পরে ডাল আবার স্বাভাবিক, গাছটা স্বাভাবিক হয়ে গেছে, কোনো ডাল
ছিল এখন আর নড়ছে না,
এখন আর নড়ছে। তো উনি ভাবলেন হয়তো আমার ঘুম আসতেছে, যে মনে হয় আমি ভুল দেখছি। তো উনি চোখে পানি টানি দেওয়ার জন্য ওয়াশরুমে গেলেন, তারপর আবার পুনরায় ডিউটি করতেছেন। এখন করতে করতে উনি হাঁটতেছেন, আবার কিছুক্ষণের জন্য বসতেছেন, এই সময় হঠাৎ করে খেয়াল করলেন যে ওনার পাশে নাকি ক্যাম্পে একটা ছোট মসজিদ ছিল, এক দোচালা টাইপের, দেখছেন মসজিদের চালাটা এক থেকে দেড় হাত উপরে হয়ে গেছে, চারোটা পুরো চালটা দেড় হাত উপরে। তো উনি ভালো করে লক্ষ্য করলেন যে কি দেখছি আমি এটা, পরে টর্চ লাইট মেরে দেখতেছেন যে স্বাভাবিক, আবার আগে যেরকম ছিল এরকম লেগে গেছে। তো উনি এটা এত পাত্তা দিলেন না, তারপর আবার হাঁটতেছেন, ডিউটি করতেছেন, হাতে রাইফেল ছিল। পরে আবার দেখলেন যে কি জিনিসটা কি, দেখতেছেন ঠিক আবার আগের মতো হয়ে গেছে, আবার এক থেকে দেড় হাত চালটা উঠে উঠছে। তখন উনি বুঝছেন না যে এটা কি হচ্ছে আমার সাথে। তো উনি সাথে সাথে টর্চ লাইট মারলেন, আবার টর্চ লাইট যে আলোটা ওখানে পড়তেছে আবার স্বাভাবিক হবে, আবার চালটা নিচে নেমে পড়তেছে কিন্তু আওয়াজ হচ্ছে।
আচ্ছা,
তখন ও বুঝতেছেন যা কিছু একটা সমস্যা আছে, হয়তো এখানে কিছু না কিছু আছে যে আমার সামনে এরকম কেন ঘটবে। পরে উনি সাহসী ছিলেন, মোট কথা ভয় পেলেন না, আবার স্বাভাবিকভাবে উনি ডিউটি করতেছেন, হাঁটতেছেন, জায়গাটা পায়াচারি করতেছেন। করার পর আবার তাকালে, তাকিয়ে দেখলেন যে আবার আগের মতো হয়ে গেছে, এক থেকে দেড় হাত উপরে চাল। এরপর তিনি লাইট না জ্বালিয়ে ওনার রাইফেলে পিস মানে গুলিগুলো ঢুকে তাক করা শুরু করলেন এবং জোরে জোরে বলতে লাগলেন, কে আসো তুমি ওখানে, তুমি ভয় বের হয়ে আসো, নাহলে আমি কিন্তু গুলি করব। মানে খুব মানে ভয় পেয়ে কিন্তু সাহস রেখে কথাগুলো বলতেছেন যে তাড়াতাড়ি বের হয়ে আসো, আমি কিন্তু শুট করব। এ করার পর এখন যিনি হাবিলদার সাহেব যিনি ছিলেন ডিউটিতে, উনি ঘুমাচ্ছিলেন, ওনার এই কথা শুনে উনি উঠে পড়লেন সাতমতো করে। তো আমার মামার নাম ধরে বলছে, নুরুল কি হয়েছে তোমার, তুমি আমার চিল্লাচ্ছ কেন, কাকে তুমি শুট করবা, তুমি তা করছো, তুমি কি গুলি চালাইছো, কি সর্বনাশ, বসো বসো বসো, তুমি বসো, কি হয়েছে কি তোমার। তো উনি কি বললেন, না আমি ওখানে কিছু দেখছি এই জন্য আমি তাক করছি,
এরকম করছি। হ্যাঁ,
তখন বলছে না না তুমি রেস্ট নাও, বুঝতে পারছি তোমার কিছু হয়েছে। তখন ওনার ইয়েটা চেঞ্জ করার পর দায়িত্ব আরেকজনকে দিয়ে দিলেন। তখন পরে আমার মামা ওই রাতটা রেস্ট নিলেন, এবং পরে যে অন্ধ হাফিজের যে কথাটা বলছিলাম, অন্ধ হাফিজ এসে বললেন যে এই জায়গায় এরকম প্যারানর্মাল অনেক কিছু ঘটে এবং অনেকের মাথা নষ্ট হয়ে যায়,
অনেকের মাথাও নষ্ট হয়ে যাবে,
মাথা নষ্ট হয়ে গেছে ওই জায়গাটায়।
আচ্ছা,
এটা তো ছিল আমার।
আপনাকে অনেক ধন্যবাদ চমৎকার ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আমরা এবার কিছু SMS পড়ব এবং তারপরে আরো একজন নতুন অতিথি আছেন যিনি তার ঘটনা শেয়ার করবেন। এবং যারা এখনো পর্যন্ত SMS পাঠাচ্ছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা জানি যে রাত অনেক হয়ে গেছে, দেড়টা বাজে প্রায়, তারপরে আপনারা আমাদের সাথে রয়েছেন। ঋতিকা আমাদের SMS করছেন মোহাম্মদপুর থেকে, এবং আমাদের SMS করছেন আয়শা, এবং সবগুলো স্টোরি তার কাছে ভালো লেগেছে। এবং আমাদেরকে SMS করছেন তিনি আরো বড় বড় ঘটনা চাচ্ছেন, যে আরো লম্বা লম্বা ঘটনা তিনি চান। ওকে, আমরা এটা অবশ্যই খেয়াল রাখব। আমাদেরকে তাহমিদ SMS করছেন চট্টগ্রাম থেকে, এছাড়াও আমাদের SMS করছেন সাজিদ শ্যামলী থেকে, অনেক ভয় লাগছে তার কাছে। আবু বকর আমাদের SMS করছেন যশোর থেকে, নতুন আমাদের সাথে জয়েন করলেন, তানি আমাদের SMS করেছেন, এবং আমাদেরকে SMS করেছেন আরো দেখতে পাচ্ছি উৎস SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি ফারহানা, এবং সবগুলো ঘটনা তার কাছে অসম্ভব ভালো লেগেছে। আমাদেরকে মেউইশ SMS করেছেন, এবং আজকের ঘটনাগুলো তার কাছে অনেক ইন্টারেস্টিং লাগছে। আমাদেরকে বিল্লাল SMS করেছেন গাজীপুর থেকে, আমাদেরকে সুজন SMS করেছেন তিনি এনজয় করছেন অনেক, তুরিন আমাদের SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে শৈশব যশোর থেকে, আমাদেরকে SMS করেছেন ইয়াসিন বরিশাল থেকে, আমাদের শাকিব SMS করেছেন বসুন্ধরা ঢাকা থেকে, আমাদেরকে SMS করেছেন রিফাত, এছাড়াও রণ মিরপুর থেকে আমাদের SMS করেছেন রাজীব, আমাদের SMS করেছেন, SMS করেছেন হামিম, SMS করেছেন আমাদেরকে রাকিব খান, জিতু আমাদের SMS করেছেন, পিয়া আমাদের SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি অংশুমান রায়ের বাজার থেকে, থেকে আমাদেরকে জাহিদ হাসান এস এম এস করছেন, রাজশাহী থেকে শাহিন আমাদের মীরাবাজার সিলেট থেকে এস এম এস করছেন, শিফা এবং শাফিন আমাদের এস এম এস করছেন রামপুরা থেকে, তারেক রাজীব আমাদের এস এম এস করছেন উত্তরা থেকে, এবং নতুন যে ভূত এফ এম তার জন্য শুভেচ্ছা জানিয়েছেন সবাই, এবং অনেকেই 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 আমাদেরকে মানে অনেক ধন্যবাদ জানিয়েছেন। বাট আপনারা সবচাইতে বড় অনুপ্রেরণা আমাদের, আপনারা সাথে আছেন এবং আমাদের সাথে সবসময় ছিলেন এবং এখনো আছেন এবং সামনে থাকবেন বলেই আমরা নতুনভাবে আপনাদের সামনে হাজির হয়েছি এবং আপনাদেরকে চাই আমরা আমাদের সামনের পথগুলোতে আমাদের পাশে। যাই হোক, দেখা যাক আরও অনেক নতুন নতুন প্ল্যান, আরও অনেক নতুন নতুন ঘটনা কিন্তু ঘটবে, সুতরাং সেগুলোর জন্য প্রস্তুত থাকতে হবে। এবং আমিও বলবো যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ঘটনা এখনও নিজের কাছে নিয়ে অপেক্ষা করছেন যে বলবো কি বলবো না, তারা একেবারেই এই সংশয়টা ছেড়ে ফেলুন এবং একদম সরাসরি আপনার ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে, যেই প্রান্তেই থাকুন না কেন আপনি, আমরা সরাসরি গিয়ে আপনার কাছ থেকে কালেক্ট করে নিয়ে আসবো বা আপনার কাছ থেকে আমরা টেলিফোনে জানতে পারি, আপনার কাছ থেকে নানাভাবেই আমরা জানতে পারি। সো আপনি আপনার ঘটনাটি শুধু এখন যে দায়িত্ব সেটা হচ্ছে আমাদের জানিয়ে দিন, আপনার ঘটনাটি পাঠিয়ে দিন লিখে আমাদের কাছে। এবং আমরা আরও একবার জানিতে চাই আমাদের ইমেল অ্যাড্রেসটি, আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhootfm@radiofurti.fm, which is bhootfm@radioforti.fm। এখানে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনের সেরা ঘটনাগুলো পাঠিয়ে দিন আমাদের কাছে। আর যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে বলবো, অনুরোধ করব যে আপনারা আপনাদের ঘটনাগুলো সরাসরি ইমেল না করে, মানে ইমেল তো করতেই হবে, মানে লিখে না লিখে সরাসরি রেকর্ড করে আপনার মোবাইল বা অন্য যে কোনো ডিভাইসের মাধ্যমে আপনারা রেকর্ড করে সরাসরি পাঠিয়ে দিন আমাদের কাছে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে, আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন।
থ্যাংক ইউ রাসেল ভাই, আমি সাইন ফ্রম শেরা বাংলা এগ্রিকালচারাল ইউনিভার্সিটি।
ওকে,
আজকে যে ঘটনাটি আমি আপনার সাথে শেয়ার করব সেটা 1971 একটা ঘটনা। এটা আমি শুনেছি আমার আব্বুর কাছ থেকে। আমার আব্বু একজন মুক্তিযোদ্ধা ছিলেন আর আমাদের ফ্যামিলিতে দুজন মুক্তিযোদ্ধা ছিল।
আচ্ছা,
আমার আব্বু এবং তার আব্বু একজন চাচা, কিন্তু প্রায় সেম এজের আব্বুর। তো তারা আগরতলায় ট্রেনিং এ যখন যায়, ট্রেনিং থেকে তারা যখন ক্যাম্পে আসে বাংলাদেশে ফিরে আসে যুদ্ধের জন্য, তখন তাদের ক্যাম্পটা পড়ে ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের গ্রামে। তো তখন যেটা হতো ক্যাম্পে, আপনার টহল দিত হয়তো সকাল বা রাতের বেলা, কয়েকজনের শিফট থাকতো যে এই কয়জন টহল দিবে। তো সেদিন রাতের ঘটনা, যেদিন আমার আব্বু আর সেই দাদা এবং তার চার পাঁচজন সঙ্গে যেদিন টহলে ছিল, তো হঠাৎ করে ওই দাদার ইচ্ছে হলো যে গ্রামে যখন আসলাম বাড়ি থেকে একটু ঘুরে আসি, বাড়িটা দেখে আসি। তো ক্যাম্প থেকে বাড়ি দূরত্ব খুব বেশি ছিল না, কিছু ফসলি জমি এবং ফসলি জমির পরে কিছু বাঁশঝাড়ের মধ্যে তো ছোট্ট একটা রাস্তা, তারপরেই বাড়ি। আর সচরাচর ব্রাহ্মণবাড়িতে বাড়িগুলো দেখা যায় এরকম ফসলি জমিগুলো থাকে একটু নিচে ঢালু, আর বাড়ির এরিয়াগুলি রাস্তাগুলো থাকে একটু উঁচু। তো উনি বলল, আব্বু বলল, ঠিক আছে আপনি যান। আর দাদা তাহলে রওনা দিল বাড়ির জন্য। তো বাড়ির উদ্দেশ্যে উনি হাঁটছে, মোটামুটি চাঁদনি রাত ছিল, হালকা পাতলা সবই দেখা যাচ্ছিল। তো উনি যখন বাঁশঝাড়ের ভিতর দিয়ে রাস্তা দিয়ে প্রবেশ করলেন, তখনই মূল ঘটনাটার সূত্রপাত। উনি যখন একটা পুকুর পাড়ে আসলেন, রাস্তার পাশ ঘেঁষে একটা পুকুর ছিল, আর সেখানে আসার পরে তিনি অনেকটা মাংস পচা একটা গন্ধ পেলেন, খুবই বাজে একটা গন্ধ ছিল। আর তখন তার মনে পড়ল যে এখানে যখন আমরা ট্রেনিং এ যাই, তার কিছুদিন আগে মানে 5-7 জন যুবকদের ধরে এনে পাকিস্তানি আর্মিরা হাত এবং চোখ বেঁধে গুলি করে মেরেছিল এবং তাদের লাশগুলো এভাবে পড়েছিল এই পুকুরে। তো হঠাৎ করে তার ভয় লাগে, কিন্তু হাতে রাইফেল আছে আর তখন যুবক বয়স, ভয়টা কাটিয়ে নিজে পথ চলা শুরু করলেন, কিন্তু গন্ধটা যাচ্ছে না। উনি একটু উকি দিয়ে দেখার চেষ্টা করলেন পুকুরে কি এখনো কোনো লাশ আছে কিনা, দেখলেন না, মানে কোনো লাশ দেখা যাচ্ছে না কিন্তু গন্ধটা আসছে। তো তিনি হাঁটছেন, হাঁটতে হাঁটতে হঠাৎ একটু সামনে দেখলেন যে রাস্তাটার মাঝ মানে আড়াআড়ি ভাবে রাস্তার মাঝখানে একটা খাটিয়ার মধ্যে একটা লাশ শোয়ানো আছে, সাদা কাপড় দিয়ে তার লাশটার বুক পর্যন্ত ঢাকা, মুখটা দেখা যাচ্ছে কিন্তু আপছে অন্ধকার, মুখটা পরিষ্কার বোঝা যাচ্ছে না, একটা কার লাশ। তো উনি ভয় পাচ্ছেন, এত রাতে কেউ লাশ এভাবে রাস্তায় রেখে যাবে না। তো উনি চিন্তা করলেন, আমি লাশটার পাশ কাটিয়ে চলে যাই। তো তখন আগের প্রচলিত ছিল, অনেকে শুনতো যে কোনো ভয়ের কিছু একটা দেখলে পিছন ফিরে তাকাতে নেই, পিছন ফিরে তাকলে আর ভয় মানে বিপদ আরো বাড়ে। তাই তিনি চিন্তা করলেন যে আমি তো পিছনে ফিরে যেতে পারবো না, আমি লাশটা পাশ কাটিয়ে যাই। তিনি যখন লাশের খাটিয়ার পাশ কাটিয়ে যাচ্ছেন, তখন হঠাৎ করে তার কাছে মনে হলো যে লাশটা হয়তো ঘাটটা ঘুরিয়ে তার দিকে তাকালো, এবং তিনি সাউন্ডটা বুঝতে পারছে যে খাটিয়ার কটমট করে একটা সাউন্ড হয়েছে যে লাশটা তার দিকে ফিরে তাকাইছে। তো উনি এই জিনিসটা দেখার পর একটু ভয় পেয়ে যায়, তখন চিন্তা করলেন আমি এখন দৌড় দিব। এবং তিনি দৌড় দেওয়ার জন্য অ্যাটেন্ড নিয়েছিলেন, মানে দৌড়ার প্রস্তুতি নিয়েছিলেন পুরোপুরি। কিন্তু তখনই একটু দৌড় দেওয়ার সাথে সাথে তার চারপাশে একটা আগুনের গোলা যেন তাকে ঘিরে ফেলল, তার চারপাশে দাও দাও করে আগুন জ্বলছে। তিনি প্রচন্ড রকমের ভয় পেয়ে যায় আর কি করবে বুঝতে পারছিলেন না। তখন তিনি তার মুখে হাত দিয়ে একদম কোনো কিছু আর দেখবে না, মুখে হাত দিয়ে সে হাঁটু গেড়ে বসে পড়লো এবং আমার আব্বুর নাম ধরে জোরে চিৎকার করলো, আমাকে বাঁচাও বাঁচাও। তো রাতের বেলা খুব নিস্তব্ধ এলাকা, তা আব্বু সাউন্ডটা শুনতে পেল যে তার নাম ধরে কেউ এটা একজন চিৎকার করছে। তা আব্বু তার সাথে কয়েকজন সহযোগী নিয়ে সেখানে দৌড়ে ছুটে গেলেন, গিয়ে দেখে যে আমার ওই দাদা হাঁটু গেড়ে বসে আছে, মুখে হাত দিয়ে বসে আছে এবং ভয় কাঁপতেছে। তখন তো আব্বু ধরে জিজ্ঞেস করলে কি হয়েছে কি হয়েছে, উনি কোন কথা বলতেছে না, কথা বলার মতো তার কোনো সাহস নাই তখন। তখন হঠাৎ করে উনি আস্তে করে তারপরে চোখ থেকে হাত সরালেন এবং দেখলেন আশেপাশে কয়েকবার তাকালেন, দেখার পর উনি বলল যে তোমরা আসছো আমাকে ক্যাম্পে নিয়ে যাও, আমি যেতে পারতেছি না। সবাই বুঝতে পারছে যে উনি একটা ভয় পেয়েছে কোনো কিছু দেখে। তখন আব্বু এবং তার সাথে যারা ছিল তাকে ক্যাম্পে নিয়ে আসে। তারপর তার 10-15 দিনের মতো জ্বর ছিল, তার পরবর্তীতে তিনি ভালো হয়ে যান, কিন্তু পরবর্তী তার সাথে এরকম কোন ঘটনা ঘটেনি। রাসেল ভাই, এই ছিল ঘটনা আমার।
আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমাদের কাছে আরো কিছু ঘটনা রয়েছে এবং আমাদের সাথেই থাকুন। আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। এখনই স্টে টিউনড টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামিনফোন।
ঘড়িতে সময় রাত 1:39, শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম এবং আমাদের নতুন পথ চলা শুরু হয়েছে উইথ গ্রামীণ ফোন। সো আমাদের একদম মানে সেকেন্ড সিজন বলছি আমরা এটাকে এবং তার প্রথম এপিসোডটা আপনারা শুনছেন যেটা একেবারেই অন্যরকম। আমরা চলে যাব বাবু ভাইয়ের কাছে এবং তার সেকেন্ড যে ঘটনাটা সেটা শুনব।
থ্যাংক ইউ রাসেল ভাই, স্টোরিটা আমাকে বলেছে সাফায়েত ভাইয়া। অনেক আগের কাহিনী, মানে স্বাধীনোত্তরকাল ওরকম সময়ের আর কি। তো উনি যে জেলা শহরে থাকতেন ওই সময়ে, তো সেখানে আপনার একটা হসপিটাল টাইপের ছিল, তো ওখানে এক ডোম কাজ করত। তো ডোমটা পরবর্তীতে পাগল হয়ে যায়। কেন পাগল হয় সেটার স্টোরিটাই এটা আর কি। তো ডোমটার কাছে, ডোমটা তখন কাজ করছে আর কি, জব করছে ওখানে, সে মানে কাজ করে। তো তার কাজ শেষ মানে রাতের এমন একটা সময়, 8-9 এরকম সময়, সাধারণত ওদের আর পোস্টমর্টেম বা এই ধরনের কিছু করার প্রয়োজন পড়ে না। তো সে চলে যাবে, এমন একটা সময় একটা লাশ আসে। লাশ আসার পরে বলা হয় যে মানে ওখান থেকে বলা হয় কাজ করতে হবে এবং তাকে বাইরে ডেকে নিয়ে যায়। তো ওখানকার কিছু ক্ষমতাশালী ব্যক্তির একজন মানে আপনার অ্যাসিস্ট্যান্ট বা কেউ এসে তাকে বলে কি যে দেখো তুমি এটা পোস্টমর্টেম করবা বা কাটবা, কিন্তু তোমার রিপোর্ট থাকবে 20 খেয়ে আত্মহত্যা। কি হয়েছে না হয়েছে এটা তোমার দেখার দরকার নেই, 20 খেয়ে আত্মহত্যা এটা তোমার। এবং তাকে একটা টাকা হাতে গুঁজে দিয়ে যায়। তো সেই ডোম যে কার কেটে মানে ময়না তদন্ত করে হোয়াটএভার, তো সে করে কি ঘটনা শুনে সে কোনো কথা বলে না, সে যথারীতি তার মতো আর কি একটু পরে ঘুরে এসে সেই তার লাশ কাটা ঘরে চলে যায়। তো চলে যায়, সে দেখে যে বেসিক্যালি একটা মানে ডেড বডি শুয়ে আছে, সাদা কাপড় দেওয়া। তো সে তার কাজ শুরু করে, কাপড় উঠায় এবং সে কাটাকাটি করা শুরু করে তার যে কাজগুলো। তো একটা পর্যায়ে মানে তার মধ্যে প্রথমে একটা মানে ভাব এসে গেছিল যে এটা তো আমি জানি কি দিব আমি রিপোর্ট, তো আমি দিয়ে দিই। কিন্তু ওরা যেহেতু একটা কাজে ইনভলভড, মানে দে আর ইনভলভড ইন মানে হোয়াট ইউ কল সাম সর্ট অফ প্রফেশন, আপনি যে প্রফেশনে থাকেন আপনি কিন্তু চাইলেও ফাঁকিবাজি করতে পারবেন না। ওর মধ্যে খেয়াল আসে যে কি হয়েছিল আসলে জিনিসটা, তো কাটা শুরু করে। কাটতে কাটতে একসময় সে আপনার লাশের বুক কাটে, কেটে হার্ট কাটে, কারণ হার্ট দেখলেই নাকি বিষের ব্যাপারটা বোঝা যায়। তো হার্টটা কাটে, কাটার পরে ও কালারটা দেখে যে না আসলেই না, মানে যেটা হওয়ার কথা সেরকম কালার না। তো যখন ও দেখছে হঠাৎ করে ওর যে লাশ কাটা ঘরের দরজাটা সেখানে দুম করে কেউ একটা শব্দ পায়, মনে হয় যে কেউ জোরে লাথি মেরেছে। ও তাড়াতাড়ি চমকে উঠে, চমকে উঠে বলে এরকম তো হয় না, কি ব্যাপার, কে আসছে, কে কে বলে, কোনো শব্দ নেই। ও আস্তে করে ঘুরে যায়, যে গেটের কাছে যায়, যে গেটটা খোলে তাকায়। সাধারণত এটা করে না সে, মানে লাশ কাটার সময় সে ইন্টারফেরেন্স পড়ে না। যখন ওকে দরজা খুলে দেখে কেউ নাই আশেপাশে, কিন্তু আশেপাশে যে মানে ওর আশেপাশে যে গাছপালা ছিল সেগুলো প্রচন্ড রকমের নড়ছে, লাইক বাতাস, গাস্টি উইন্ড। তো সে কিছুটা আপনার ভয় পায়, ভয় পায়ও না, কারণ ও আসলে ওর সেন্সেই থাকে না, মানে একটু নার্ভাস হয়ে যায় ব্যাপারটা কি। তো গেটটা আটকায়, গেটটা আটকায়, লাশের কাছে আসে। আসার পর ও যখন আবার হাত দিতে যায়, হঠাৎ করে দেখে লাশটা চোখ মেলে তার দিকে তাকায়, তাকায় তার বুকটা নিজেই ফাঁক করে ফেলে, ফাঁক করে ফেলে বলে, সত্যি কথা বল, আমি বিষ খাই নাই। এটা শোনার সাথে সাথেই ডোমের মাথায় আপনার চরম রকম মানে সে মানে একটা ভয় পেয়ে যায়, মারাত্মক ভয় পায়, এবং তার মাথার মধ্যে মনে হয় যে মানে বিদ্যুতিক একটা শক চলছে, শক ওয়েভ, এসে খুব ভয় পায়। ভয় পাওয়ার পর সে প্রায় সেন্সলেস এর মতো অবস্থা, চিৎকার করে, মানুষজন আসে। আসার পর প্রথম যে সে জিনিসটা করে, যার সাথে দেখা হয় তাকে সে বলে ঘটনাটা। এবং ওই দিন রাত্রে বাসায় যাওয়ার পরে প্রচন্ড জ্বর আসে, পরদিন থেকে সে উল্টা পাল্টা প্রলাপ বকে, আর কিছুই সে বলতে পারে না, পাগল, এবং সে পাগল হিসেবেই পড়ে তার লাইফ পার করে।
মানে আমার যেটা মনে হয় যে হয়তো ওই শেষ যে কথাগুলো, সেই কথাগুলো শোনার আগেও হয়তো তার মস্তিষ্ক বিকৃত হয়েছিল এবং মস্তিষ্কের বিকৃতি ঘটে গেছিল। আমার যেটা মনে হয় মানে যা হওয়ার ওই কিছুক্ষণের মধ্যে হয়ে গেছে, তারপরে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো সত্যি কি মিথ্যা, সে মানে সে উপলব্ধি আসলে সেগুলো সত্যি সত্যি ঘটেছে কিনা তা জানি না, তার আগে আমার ধারণা যে যা হয়ে
গেছে। এবং যে তার কাছ থেকে ঘটনাগুলো শুনছে সেই পরে শেয়ার করে যে জিনিসটা এরকম সে বলে গেছে তাকে।
আচ্ছা আচ্ছা আচ্ছা।
এবং পরবর্তীতে ফ্ল্যাশ হয় জিনিসটা, আসলে কিন্তু সে আপনার বিষক্রিয়ায় মরে নাই, তাকে সামওয়ার শ্বাসরোধ করে মারা হয়েছিল।
আরেকটা জিনিস সেটা হচ্ছে, আপনি এই যে একটু আগেই বলছিলেন আমাদের হাতে সময় খুব কম, ছোটবেলার একটা ঘটনা বলছিলেন,
ছোটবেলায় জিনিসটা ছিল গল্পের ছলে বলা যে ম্যাজিশিয়ান নিয়ে। আমার ছোটকালে, আমি তখন খুব ছোট, ঝাপসা ঝাপসা মনে পড়ে, তারপরও জিনিসটা মজার একটা জিনিসের জন্য মনে পড়ে,
এটা কিন্তু ভয়ের না তেমন,
ভয়ের না,
খুব মজার জিনিসটা।
আমার এক মামা ছিল, ওনার এক ফ্রেন্ড, উনি মানে সামওয়্যার ইন পাকিস্তান থেকে হয়তো এসেছিল, ওনার একসাথে পড়াশোনা করতেন এক সময়। আসার পর সবাই শোনে এক সময় যে যারা আশেপাশে ছিল যে উনি নাকি জাদু জানে, ম্যাজিক জানে। তো ম্যাজিক বলতে বোঝা যায় সবাই বলে যে ওনার উপর কোন রকম পজিশন আছে এবং উনি অনেক কিছু করতে পারেন। তো তখন মনে করেন যে ওই মোহাম্মদপুর এলাকায় কিন্তু মানে রাতের বেলা একটু নিশ্চুপ হয়ে যেত, সব বাড়িগুলো একতলা ছিল, দোতলা ছিল, এর বেশি কিছু ছিল না। তখন মনে, আমার মনে ঝাপসা মনে পড়ে যে রাতের বেলা বারান্দায় উঠোনে আর কি উনি বসে আছে, উনাকে ঘিরে সবাই বলতেছে কিছু একটা দেখান। তো সে বলে কি দেখাবো, কি দেখাবো বলে না দেখান। তখন সে বলে একটা পেয়ালায় করে পরিষ্কার পানি আনবা, অবশ্যই খাবার পানি, সেটার মধ্যে কোনো নোংরা না থাকে। তো তাকে নিয়ে এসে দেওয়া হয় একটা চীনামাটির বাটিতে, আমার বাড়িটার চেহারা মনে আছে, সাদা রঙের একটা বাটি, পরিষ্কার স্বচ্ছ পানি, সেটাতে খাওয়ার পানি, আর বলে একটা তসবি এনে দাও আমাকে। তসবি নিয়ে আসে,
ও তারপরে উনি কিছুই নিজের সঙ্গে করে নিয়ে আসেন,
কিছুই সাথে ছিলেন না, অল অফ এ সাডেন
বাসা থেকে নিয়েছেন,
বাসা থেকে নিয়েছেন, হঠাৎ বসে আছেন। তো উনি তসবিটা হাতে নিল, নিয়ে কিছুক্ষণ চোখ বন্ধ করে তাকালেন আর উপরের দিকে, হঠাৎ করে তসবিটা উনি পানিতে ছেড়ে দিলেন বাটির, এবং সাথে সাথে পুরো পানিটা অরেঞ্জ কালারের হয়ে গেল
মুহূর্তের মধ্যে।
এবং সবাই অনেকক্ষণ স্টান হয়ে তাকাচ্ছিল জিনিসটা কি,
যা কিছু ঘটছে চোখের সামনে ঘটছে।
এবং তখন সবাইকে একটু একটু করে সেই পেয়ালা থেকে সেই অরেঞ্জ কালারের পানিও খেতে দেওয়া হলো। আমি যখন ছোট, আমাকে যদিও দিতে চাচ্ছিল না, তারপর অল্প একটু দেওয়া হয়, এবং এত সুস্বাদু পানীয় ছিল সেটা, মানে আই ক্যান্ট অ্যাকচুয়ালি মানে ডিসক্রাইব, কারণ তখনকার ট্যাং গুলো কিন্তু অরিজিনালি আপনার জার্মান থেকে আসতো গ্লাস বাটলে, এবং সেই ট্যাং এর থেকেও সুস্বাদু, মানে ট্যাং খেয়েও আমরা যে টেস্টটা পেয়েছিলাম ছোটকালে, তার থেকেও সুস্বাদু কোন পানীয় ওটার মধ্যে ছিল।
এবং সেই সার আপনার এখনো মনে
আছে, আমার ইন্দ্রিয় আছে এখনো।
হ্যাঁ সেটাই, এবং আপনি সেই, আপনি মানে আপনার স্বাদটা কতখানি ছিল সেটা দেখেই বোঝা যাচ্ছে আপনার এক্সপ্রেশন যে, আর আপনার কথা শুনেও বোঝা যাচ্ছে সেই পেয়ালার বর্ণনা যা দিলেন সেটা মনে আছে সবকিছু।
মানে আই ক্যান স্টিল রিকল দ্যাট হাউ দ্যাট মানে ট্রান্সপারেন্ট পানিটা কিভাবে করে অরেঞ্জ কালার হয়ে গেল
মুহূর্তের মধ্যে। হ্যাঁ, এটা একটা অদ্ভুত অভিজ্ঞতা চোখের সামনে দেখা,
শুধু পড়লো সাথে সাথে এটা অরেঞ্জ কালার হয়ে গেল।
হ্যাঁ, মানে আমি তো তখন তো পুরোপুরি শুনিনি, আমরা কথা চলে এটা আসলো প্রসঙ্গটা, এবং আপনি যখন বলছেন তখন আমি ভাবছিলাম যে হ্যাঁ, আমি শোনার পরে আমার প্রথম মনে হচ্ছিল আচ্ছা উনি যদি সঙ্গে তসবিটা নিয়ে আসেন তাহলে কোন কেমিক্যাল রিঅ্যাকশন থাকতে পারে,
কিন্তু উনি তসবিটা বাসার থেকে নিয়েছেন।
হ্যাঁ, মানে আপনাদের কাছ থেকে চেয়ে নিয়েছেন এবং আপনাদের সামনেই
সেই তসবিটা
মুহূর্তের মধ্যে পানিতে ছেড়ে দিয়ে,
মানে ইট ম্যাটার অফ ফিউ সেকেন্ডস,
রাইট,
সে শুধু একটা মেডিটেশনের মতো করলো, তসবিটা ছেড়ে দিল, সাথে সাথে পুরো পানি অরেঞ্জ কালার হয়ে গেল।
এক্সেলেন্ট, আমার কাছে থ্যাংক ইউ সো মাচ বাবু ভাই, আজকে আমাদের মোটামুটি আমাদের আমরা শেষের দিকে চলে এসেছি। যাই হোক, আমাদের অনেকে এসএমএস করছেন, সুস্মিতা বণিক লিখেছেন, রাসেল ভাই তিনি জিপিকে থ্যাংকস জানিয়েছেন, আই মিন গ্রামীণ ফোন, আমাদেরকে এস এম এস করেছেন ফুর্তি বর্ষা ময়মনসিং থেকে, এছাড়াও এস এম এস করেছেন তারেক বাড্ডা থেকে, বেস্ট অফ লাক ফর নিউ ভূত এফ এম, ভালো লাগছে। আমাদেরকে ডিএইচ শাকিল মিরপুর দুই থেকে এস এম এস করেছেন, এবং আমাদেরকে এস এম এস করেছেন বাধন ফ্রম ময়মনসিং, আমাদেরকে এস এম এস করেছেন সাকিব সেভেন বোর্ড বাজার থেকে, এবং তিনি বলছেন যে আজকের এটা লাস্ট যে স্টোরিটা তার কাছে বেস্ট মনে হয়েছে, থ্যাংকস জানিয়েছেন। আমাদেরকে তানভীর এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে ফজুল্লাহ, এবং আমাদেরকে এবং তিনি বলছেন যে ঘটনাগুলো তার কাছে অনেক ভয়ের মনে হচ্ছে। সেতু আমাদের টাঙ্গাইল থেকে এস এম এস করেছেন, অনেক ভয় পাচ্ছেন তিনি জানিয়েছেন। অমি আমাদের এস এম এস করেছেন, খুব ভয় করছে সেটা জানিয়েছেন, এবং তারপরে মজাও লাগছে। আমাদেরকে রায়াম সানি জানিয়েছেন চরম হচ্ছে রাসেল ভাই। আমাদের তানভীর এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি সাইদ সৈয়দ শুভ সিলেট থেকে আমাদের এস এম এস করেছেন, বিন্নি রাফা এবং জারিন গুলশান থেকে আমাদের এস এম এস করেছেন, রংপুর বয় ধন্যবাদ 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 ধন্যবাদ, অনেক ধন্যবাদ জানিয়েছেন তিনি রাসেল ভাই। আই ওয়ান আচ্ছা আর তিনি ফোন নাম্বার চাইছেন, আমার মনে হয় ফোন নাম্বার আমাদের এখানকার যে ফোন নাম্বার সেটা দরকার নেই, আপনার দরকার ইমেল অ্যাড্রেস, সেটা আমি একটু পরে আবার সবাইকে জানিয়ে দেবো। আমাদেরকে এম কে রেজা শ্যামরি থেকে এস এম এস করেছেন, এবং আমাদের এস এম এস করেছেন দেখতে পাচ্ছি অজিত, এবং তিনি লিখেছেন জিপিকে থ্যাংকস জানিয়েছেন। আচ্ছা আমাদেরকে আসিফ এস এম এস করেছেন আরামবাগ থেকে, আমাদের এস এম এস করেছেন রাসেল, আমাদেরকে ধ্রুব এস এম এস করেছেন, এবং ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা অসম হয়েছে আজকের স্টোরিগুলো অনেক সুন্দর। আমাদেরকে তারিক লিখেছেন এস এম এস করেছেন, এবং তিনি কংগ্রাচুলেট করেছেন আমাদের সবাইকে। অ্যান্ড আমাদেরকে দেখতে পাচ্ছি যে এছাড়াও এস এম এস করেছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই, অনেকের এস এম এস আসলে পড়ার টাইম নেই, এখন আমরা মোটামুটি একদম শেষের দিকে চলে আসছি। যাই হোক, আমি আগে জানিয়ে দিই শুরুতেই যে আমাদের কিভাবে যোগাযোগ করবেন। আচ্ছা, এখনো দেখছি লিখে যাচ্ছেন আপনারা, জিতু বরিশাল থেকে এস এম এস করেছেন এসএসসি পরীক্ষা, তারপরে তিনি এস এম এস টি করেছেন এবং শুনছেন প্রোগ্রাম, না পড়ে উপায় নেই। রাহুল ধানমন্ডি থেকে আমাদের এস এম এস করেছেন আমাদেরকে, এবং তিনি তার ফ্রেন্ড অর্কো, তারা সবাই মিলে বুথ এফ এম শুনছেন। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি আরো জুবাইর আমাদের এস এম এস করেছেন, এবং তিনি বলছেন যে আসলে হয় আমার মনে হয় আজকে আমার এস এম এস পড়া হবে না, ফেলেছি একেবারে, না পড়ার কোন কারণ নেই। সাবিকুন নাহার আমাদের এস এম এস করেছেন, ভূত এফ এম কে থ্যাংকস জানিয়েছেন আমাদেরকে, নতুন ভূত এফ এম যেটা। জিতু আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে। অমি এস এম এস করেছেন আমাদেরকে, ফরহাদ আমাদেরকে এস এম এস করেছেন, সোনিয়া এছাড়াও আমাদেরকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি, ইয়াসিন লাইট অফ করে তিনি ভূত এফ এম শুনছেন। আলম ধানমন্ডি ৩২ থেকে আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে রাহাত, এবং আমাদেরকে এস এম এস করেছেন লিখেছেন জয় ভূত এফ এম। আমাদেরকে আশিক এস এম এস করেছেন, থ্যাংকস জিপি অ্যান্ড ভূত এফ এম। রবি রোহিত আমাদের এস এম এস রথি আমাদের এস এম এস করেছেন, রয়েছেন সঙ্গে সৈকত সায়েম মোহাম্মদপুর থেকে, তারা সবাই শুনছেন। আমাদেরকে আনমোন এস এম এস করেছেন, এস এম এস করেছেন আরো অনেকেই, অনেকের এস এম এস পড়া হয়নি, আই এম রিয়েলি সরি ফর দ্যাট। এখন মোটামুটি আমরা একদম শেষের দিকে চলে এসেছি, আমাকে জানিয়ে দিতে হবে আমাদের অ্যাড্রেসটি, কিভাবে ঘটনা পাঠাবেন। আমাদের অ্যাড্রেসটি হচ্ছে ভূত এফ এম এট রেট রেডিও ফুর্তি ডট এফ এম, উইচ ইস BHWTFM এট রেট RADIOFORTI ডট এফ এম। রাত অনেক হয়ে গেছে, এবং আমাদের সাথে যারা জানাতে চান যে আরো কি চান আপনারা, আপনাদের চাহিদার কথা জানাতে পারেন আমাদেরকে ফেসবুকে, আমাদের যে ফ্যান পেজ রয়েছে www.facebook.com/radiofurti, সেখানে গিয়েও আপনি জানাতে পারেন আপনার কোন ধরনের মানে কেমন ঘটনা আপনি চাচ্ছেন, আরো কি কি চান আমাদের কাছ থেকে। আমাদের যদিও অনেক প্ল্যান রয়েছে, সেই প্ল্যানগুলো একে একে আমরা জানিয়ে দেবো আপনাদেরকে। অনেকেই থ্যাংকস জানাচ্ছেন ভূত এফ এম কে, অনেকেই থ্যাংকস জানাচ্ছেন স্টিল আমাদের গ্রামীণ ফোনকে, অনেকেই থ্যাংকস জানাচ্ছেন, এবং আমরা সবাই আশা করছি যে একসাথে আরো বহু দূর এগিয়ে যেতে পারবো, সেই বিশ্বাস আমাদের রয়েছে। এবং আমি একটা অনুরোধ করব যে ভূত এফ এম কে যদি, ভূত এফ এম এর রাতগুলোকে যদি আসলে বাঁচিয়ে রাখতে হয় এবং এই রাতগুলোতে যদি ভয় জাগিয়ে তুলতে হয়, তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের সহযোগিতা প্রয়োজন। সেই ক্ষেত্রে যাদের কাছে ঘটনা রয়েছে তারা, আমি যারা, যেমন আজকে একজন আমাদের ব্রাদার একজন শেয়ার করেছেন ঘটনা, একজন ব্ল্যাক ম্যাজিশিয়ান তিনি ঘটনা শেয়ার করেছেন, একজন ডাক্তার তিনি কুমিল্লা থেকে এত দূর পর্যন্ত এসে আমাদের সাথে ঘটনা শেয়ার করে গেলেন। সো আমি একটু আপনাদের সহযোগিতা চাইব, আমরা সবাই চাইব, এবং আমি আমাদের সব লিসনারের পক্ষ থেকে আমি চাচ্ছি আপনাদের কাছে সহযোগিতা, এবং আশা করছি যে আপনারা সেই সহযোগিতায় সাড়া দেবেন, আপনাদের সাড়া পাবো। আর আগামী সপ্তাহে আবারও নতুন ধরনের ঘটনা, নতুন অতিথিদের নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারবো। এতক্ষণ যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রশংসা করছিলেন, সেটা মাসুম এতক্ষণ ব্যস্ত ছিল, আমার দিকেও তাকায়নি, মিউজিক করছিলেন। সো মাসুমকেও মানে আপনাদের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে দিলাম আমি। ওকে, সো আজকে এখানে শেষ করতে হচ্ছে, কথা হবে আবারও আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি রেডিও ফুটির সাথেই থাকবেন, সেই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবার জন্য অনেক অনেক শুভকামনা, এবং আপনার স্বাধীনতার মাস কিন্তু শুরু হয়েছে, সবাই আরও একবার স্মরণ করছে আমাদের সেই অগণিত মুক্তি যোদ্ধাদের, মুক্তি সংগ্রামে যারা আমাদেরকে মানে মুক্তি সংগ্রামে অংশ নিয়েছিলেন, এবং আজকে আমরা তো যাদের জন্য স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।